ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েই শুরু করতে চাই আমাদের আজকের ভূত ডট কম। কারণ আজকে যখন ভূত ডট কম এর 229তম এপিসোড আমরা করছি, তখন অনেকেই হয়তো রওনা হয়েছেন বাড়ির পথে, যাচ্ছেন আপন জনের সাথে ঈদ উদযাপন করতে। সুতরাং আজকের এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনিতেই শুক্রবার এবং সবচেয়ে বেশি মানুষ মনে হয় আজকে ট্রাভেল করছেন, গতকাল রাতেও করেছেন, কিন্তু আজকে অনেকেই ট্রাভেল করছেন। তো আমি ভাবছিলাম এই জন্যই যে ঈদের যে স্পেশাল এপিসোড, সেই এপিসোডটা আজকে দেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। সো আমার মনে হয় যে আজকে আপনারা যারা যাচ্ছেন বিভিন্ন জায়গায়, তারা অনেক আনন্দেই আছেন, কারণ প্রিয়জনের সাথে আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আপনাদের দেখা হবে। আপনাদের যাত্রা শুভ হোক এবং এই যাত্রার সময়টাতে আমরা আপনাদের সঙ্গে থাকতে চাই। আর যারা যেতে পারেননি অথচ যেতে চেয়েছিলেন, তাদের জন্য আমার শুভকামনা রইল। কারণ আমি বিশ্বাস করি যে আপনারা যেতে পারেননি, ঠিক আছে, নানান ধরনের প্রবলেম থাকে, কিন্তু ঈদের সময় খুশিতে ঈদ উদযাপন করাটাই সবচেয়ে বড় কথা। নিশ্চয়ই কোন একটা কারণ ছিল যে কারণটির কারণে আপনি যেতে পারেননি, এবং সেই কারণটিও কিন্তু গুরুত্বপূর্ণ কারণই। সুতরাং মন খারাপ করার কিছু নেই, আর যারা যাচ্ছেন তাদের জন্য তো শুভকামনা রইলই। আজকে একটা স্পেশাল এপিসোড তো করবই, ফেরার পথেও আর একটা স্পেশাল এপিসোড উপহার দেব আশা করছি। কারণ যখন আমরা নেক্সট ফ্রাইডের এপিসোডটা করব, তখন দেখবেন যে আপনারা হয়তো আবার ঈদ থেকে বাড়ি ফিরছেন। কালকেও একটা স্পেশাল এপিসোড হবে, ঈদের দিন কোনো এপিসোড হবে কিনা আমি ঠিক আপনাদেরকে বলতে চাচ্ছি না এই মুহূর্তে, অনেকে তো জেনেও গেছেন। তারপরেও যাই হোক, আমি আজকের এপিসোডটা শুরু করি। আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা ঘটনা পাঠিয়েছেন, এবং আমাদের স্পেশাল এপিসোডে কিছু স্পেশাল মানুষদের ঘটনা দিয়ে শুরু করতে চাই। প্রথমেই লাজিম ইয়াসার জিয়াদ, যার ঘটনা দিয়ে শুরু করছে আমাদের আজকের এপিসোড। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। প্রিয় লিসেনার্স, একবার চিন্তা করে দেখুন, আপনার পরিচিত কোনো একজন মানুষ যাকে আপনি সবসময় দেখছেন আপনার আশেপাশে, যার সাথে আপনি সবসময় চলাফেরা করছেন, যদি হঠাৎ করেই কোনো একদিন আপনি জানতে পারেন সেই মানুষটি আসলে মানুষ না, একজন জিন, তখন বিষয়টি কেমন হয়ে দাঁড়াবে? আমি জানি প্রিয় লিসেনার্স, আমার এই কথাগুলো খুবই অস্বাভাবিক লাগছে আপনার কাছে। প্রিয় লিসেনার্স, আমার এই কথাগুলো বলার পেছনের উদ্দেশ্য কি জানতে চান? ধীরে ধীরে সব জানতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই এবং শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আমি লাজিম ইয়াসার জিয়াদ, আজ আবারও ফিরে আসলাম প্রিয় লিসেনাররা আপনাদের মাঝে একটি ঘটনা নিয়ে। আজকের এই ঘটনাটি শুরু করার আগে আমি ভাইয়ার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য। এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি মোহাম্মদ রুবেল হৃদয় ভাইয়ের কাছ থেকে। এর আগেও তার কাছ থেকে সংগ্রহ করা একটি ঘটনা আমি শেয়ার করেছিলাম, যা এপিসোড 214তে সেই ঠান্ডা হাত শিরোনামে প্রচার করা হয়েছিল। তো চলুন সরাসরি ঘটনায় চলে যাওয়া যাক, বলছেন রুবেল ভাই। আমি বিয়ে করেছি কিছুদিন হয়, প্রতি শুক্রবার রাতের ধারাবাহিকতায় সে রাতেও আমি হেডফোনের মাধ্যমে ভূত ডট কমের কোন একটি এপিসোড উপভোগ করছিলাম। এমন সময় আমার ওয়াইফ আমার কাছে এসে বলে ওঠে, প্রতি শুক্রবার রাতে তুমি হেডফোন কানে দিয়ে কি করো, কি শোনো, আজকে আমাকেও শোনাও তো। ওর এমন কথায় আমি ওর কানে একটি হেডফোন দিয়ে দেই। এরপর ও আর আমি মিলে সেদিন ভূত ডট কমের এপিসোডটি উপভোগ করি। এপিসোডটির শেষে আমার ওয়াইফ হঠাৎ করে আমাকে বলে ওঠে, আমার পরিবারের একজন সদস্যের সাথে খুবই বেদনাদায়ক এবং ভয়ানক একটি ঘটনা ঘটেছে, যে ঘটনাটির প্রত্যক্ষদর্শী আমি নিজে। ওর এসব কথা শুনে আমার মনে বেশ আগ্রহ জন্মায় ঘটনাটি শোনার জন্য। এরপর আমি ওর কাছে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আমার আগ্রহ দেখে আমার ওয়াইফ ইয়াসমিন লিজা বলতে শুরু করে, আমার বাড়ি সর্দি জেলার কোন এক গ্রামে, আমার বাবারা মোট সাত ভাই। সাত ভাইয়ের মধ্যে সবার ছোট যিনি, মানে আমার ছোট চাচা, তিনি হচ্ছেন এই ঘটনাটির ভিকটিম। আমার ছোট চাচার নাম মোহাম্মদ হৃদয়। ঘটনাটি ঘটাকালীন আমার বয়স 15 বছর। সে সময় আমার চাচার সবেমাত্র বিয়ের কথাবার্তা চলছে, তার জন্য পরিবার থেকে মেয়ে দেখা হচ্ছিল। যাই হোক, একদিন দাদু এবং আমি আমাদের ঘরে বসে আছি, এমন সময় চাচা আসেন দাদুর কাছে এবং বলেন তার দাদুর সাথে কিছু কথা আছে। দাদু যদি অনুমতি দেন তাহলে তিনি বলবেন। বলে রাখা ভালো, আমার দাদা অনেক আগেই মারা গিয়েছিলেন, তাই দাদুর পর তিনি ছিলেন বাড়ির প্রধান। এরপর দাদু অনুমতি দিলে চাচা বলতে শুরু করেন,
মা, আপনারা তো আমার বিয়ের জন্য মেয়ে দেখছেন, তবে আমার এখানে কিছু কথা আছে যা আপনাদের বলা খুবই দরকার। আমি যদি আমার পছন্দে বিয়ে করি তাহলে আপনাদের কি কোনো আপত্তি আছে? এই কথাটা বলার পেছনে কারণ হচ্ছে আমার পছন্দের একটা মেয়ে আছে, আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি ওকে বিয়ে করতে চাই।
চাচার সব কথা শুনে দাদু বলেন,
মেয়ে যদি ভালো হয়, মেয়ের পরিবার যদি ভালো হয়, তাহলে এই বিয়েতে আমাদের কোনো আপত্তি থাকবে না। আমাদের পরিবারের সবাই মিলে আগে মেয়েটাকে দেখতে যাব, এরপর এই বিয়ে নিয়ে আমার একটা সিদ্ধান্ত নেব।
দাদুর সব কথা শুনে চাচা বলেন,
ঠিক আছে মা, আপনারা যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। আমি কাল লিজাকে নিয়ে ওদের বাড়িতে যাই এবং তাদের এই বিষয়টা জানিয়ে আসি যে আমরা কালকের পর তাদের বাড়িতে সপরিবারে আসছি মেয়ে দেখার জন্য।
আমি আমাদের বাড়ির একমাত্র মেয়ে হওয়ায় আমাকে সবাই খুব আদর করত, অনেক ভালোবাসত। বিশেষ করে আমার ছোট চাচার কাছে আমি ছিলাম অনেক আদরের। যাই হোক, যা বলা সেই কাজ। পরদিন দুপুরে চাচা আমাকে এসে বলেন,
তাড়াতাড়ি রেডি হয়ে নে তো, কাকিদের বাসায় যাব তোর।
চাচার কথা শুনে আমি খুশি মনে কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাই এবং চাচা আর আমি কাকিদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়ি হেঁটে। একটা সময় আমরা পায়ে হেঁটে চলে আসি আমাদের বাসা পার হয়ে কিছু দূর এগোলেই একটা জঙ্গল আছে সেখানে। চাচা আমাকে সেই জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে শুরু করেন।
চাচা, আমরা এই জঙ্গলের ভেতরে যাচ্ছি কেন?
আমার এমন প্রশ্ন শুনে চাচা বলে ওঠেন,
এই জঙ্গলের ভেতর দিয়ে কিছু দূর এগুলেই তোর কাকিদের বাসা, এজন্য আমরা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি।
যাই হোক, হেঁটে কিছু দূর এগিয়েছি এমন সময় আমাদের সামনে দৃশ্যমান হয় খুবই পুরনো একটি টিনের বাড়ি। এরপর চাচা এবং আমি মিলে সেই বাড়ির উঠোনে গিয়ে দাঁড়াই। বাড়ির উঠোনে গিয়ে দাঁড়াতেই চাচা
মালতি মালতি
বলে ডাকতে শুরু করেন। মালতি নামটি শুনেই আমি বুঝে যাই চাচা যাকে পছন্দ করেন এটা তারই নাম। চাচার ডাক শুনে কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে বের হয়ে আসেন সাদা শাড়ি পরিহিত একজন অপরূপ সুন্দরী নারী। বাড়ির থেকে বাইরে আসলেই তিনি শুরুতে আমার নাম জিজ্ঞাসা করেন, এরপর উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সাথে কিছুক্ষণ কথা বলেন। কথা শেষে সে আবার আমাদের ঘরের ভেতরে নিয়ে যান এবং বসতে দেন। বাড়িটা বাইরে থেকে দেখতে খুব একটা ভালো না হলেও বাড়ির ভেতরটা অনেক সাজানো গোছানো। যাই হোক, তাকি আমাদের বসতে দিয়ে চলে যান রান্নাঘরের দিকে। ওনাকে রান্নাঘরের দিকে যেতে দেখে আমি মালতি কাকির পিছু পিছু রান্নাঘরে যাই। রান্নাঘরে প্রবেশ করে আমি দেখতে পাই অনেক ফলমূল ও মিষ্টি সাজানো আছে, কিন্তু হাঁড়ি পাতিল বা চুলা নেই। রান্নাঘরে কাকির সাথে আমি কিছুক্ষণ বিভিন্ন কথা বলি। কথা শেষ হলে আমি আবার চাচার কাছে এসে বসে পড়ি। এরপর কাকি রান্নাঘর থেকে আমাদের জন্য বিভিন্ন খাবার নিয়ে আসেন। খাওয়া দাওয়া শেষ করে চাচা কাকিকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন,
আপনার আর আমার বিয়ের ব্যাপারে আমি আমার বাবা মার সাথে কথা বলেছি গতকাল। আমরা সপরিবারে আপনাকে আগামীকাল দেখতে আসছি। আপনার মা কোথায় তাকেও দেখছি না, এই ব্যাপারে আপনার মার সাথে আজ আমি কথা বলতে এসেছি। চাচার সব কথা শুনে চাচি বলে ওঠেন, মা ওনার ঘরে শুয়ে আছেন, আপনারা বসুন, আমি মাকে ডেকে আনছি।
এই বলে কাকি চলে যান ঘরে। কিছুক্ষণের মধ্যেই কাকি ফিরে আসেন একজন বৃদ্ধ মহিলাকে সাথে করে। সেই বৃদ্ধ মহিলাটি এসে আমাদের সামনে বসেন। এরপর চাচা কাকির মাকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন,
আসসালামু আলাইকুম, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম।
ও ওয়ালাইকুম সালাম, হ্যাঁ বাবা বলো কি বলতে চাচ্ছ, কোনো সমস্যা নেই।
সম্মতি পেয়ে চাচা আবার বলতে শুরু করেন,
আপনার মেয়েকে আমি অনেক পছন্দ করি, ওকে আমি বিয়ে করতে চাই, আর আপনার মেয়েও আমাকে অনেক পছন্দ করে। আমি আমার মার সাথে গতকাল এই বিষয়ে কথা বলেছি, আমার মার ইচ্ছে মোতাবেক আমরা সপরিবারে আগামীকাল আপনার মেয়েকে দেখতে আসতে চাই। এই বিষয়টি জানাতেই আমি আপনাদের বাড়িতে আজ ভাতিজিকে নিয়ে আসলাম। চাচার সব কথা শুনে কাকির মা বলতে শুরু করেন,
এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই, তবে আমার এইখানে একটা কথা আছে। তোমাদের পরিবার থেকে কাল কেউ দেখতে আসতে পারবে না। তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও, তাহলে তুমি এখন যেমন একা এসেছ, এভাবেই একা এসে আমার মেয়েকে বিয়ে করে নিয়ে যেতে হবে। আর তোমার আর আমার মেয়ের বিয়ে পড়াবেন আমাদের পরিচিত একজন কাজী সাহেব, এছাড়া অন্য কেউ এই বিয়েতে উপস্থিত থাকতে পারবে না। এই বিয়েতে এটাই আমার শর্ত।
এই বলে কাকির মা আমাদের সামনে থেকে উঠে আর কিছু না বলে ঘরে চলে যান। এমন অবস্থা দেখে চাচা আর আমি দুজনে অনেক অবাক হয়ে যাই। এরপর চাচা মালতী কাকির সাথে কথা বলেন এই বিষয়ে। মালতী কাকিও ওনার মা যেমনটা বলেছেন তেমনটা না হলে উনি বিয়ে করতে পারবেন না বলে চাচাকে জানিয়ে দেন। যাই হোক, এরপর চাচা এবং আমি মালতী কাকির কাছ থেকে বিদায় নিয়ে তাদের বাড়ি ত্যাগ করে চলে আসি। বাসায় এসে চাচা দাদুকে, আমার বাবাকে এবং অন্যান্য চাচাদের মালতী কাকির মার শর্তর কথাটি জানান। এই সকল কথা শুনে বাড়ির সবাই এই বিয়েতে দ্বিমত পোষণ করেন। সবাই বলেন,
এটা কোনো শর্ত হল? এটা কোনোভাবেই আমরা মেনে নেব না।
চাচা সবার কথা শুনে বলে ওঠেন,
আমি যদি বিয়ে করি তাহলে ওই মেয়েকেই করব, এছাড়া আমি বিয়ে করব না।
এই বলে চাচা বাড়ি থেকে বেরিয়ে যান। এই সময় উপস্থিত আমরা সবাই লক্ষ্য করি চাচার চোখে মুখে খুবই অস্বাভাবিক একটি ভাব। যাই হোক, এভাবেই কাটতে থাকে দিনগুলো। একদিন হঠাৎ চাচা বিকেলের দিকে বাসায় আসেন মালতী কাকিকে নিয়ে। চাচা এবং মালতী কাকিকে দেখে আমাদের পরিবারের সবাই আমরা একত্রিত হই। পরিবারের সবাই আসলে চাচা বলতে শুরু করেন,
আমি নিজ ইচ্ছায় মালতীকে বিয়ে করে এনেছি এই বাড়িতে। এই বিয়েতে যদি তোমাদের কোনো আপত্তি থাকে তাহলে এতে আমার কিছু যায় আসে না, আর যদি তোমরা আমাদের খুশি মনে মেনে নাও সেটা তোমাদের ইচ্ছা।
চাচার এই ধরনের কথা শুনে বাড়ির সবাই রেগে যান এবং দাদি চাচাকে ঘর থেকে বের করে দেন। চাচা বাড়ির সবার এমন আচরণ দেখে চলে যান তার ঘরে। চাচা অনেক আগে নিজের দুই রুম বিশিষ্ট একটি ঘর তৈরি করেছিলেন। এরপর থেকে এভাবেই চলতে থাকে চাচা এবং মালতী কাকির জীবন। তারা খুবই সুখে শান্তিতে নিজেদের জীবন অতিবাহিত করছিলেন। আমাদের পরিবারের বা বাড়ির কেউ চাচা এবং মালতী কাকির সাথে কথা বলতেন না, আর চাচা এবং মালতী কাকিও আমাদের বাড়ির কারোর সাথে কথা বলতেন না। ঘটনার শুরুতেই বলেছি, চাচা আমাকে অনেক আদর করতেন, সেই সুবাদে মালতী কাকিও আমাকে অনেক আদর করতেন। কিছুদিনের মধ্যে মালতী কাকির সাথে আমার বেশ ভাব জমে যায়। এভাবেই অতিবাহিত হয়ে যায় একটি বছর। ছেলেটির নাম রাখা হয় আসিফ। চাচার ছেলে হওয়ার পরও আমাদের বাড়ি থেকে কেউ তাদের এই বিয়েটি মেনে নেন নাই। বাড়ির কেউ মেনে না নিলেও চাচা এবং কাকির এই বিষয়ে আক্ষেপ ছিল। যাই হোক, এই সমস্ত বিষয় ছাড়া তাদের জীবন সুখেই কাটছিল। সেদিন রাতেও আমি চাচাদের বাসায় চাচাদের বেডরুমের পাশের রুমে শুয়ে আছি। এমন সময় আমি শুনতে পাই চাচা তাদের বেডরুম থেকে চিৎকার করে কাকিকে উদ্দেশ্য করে বলছেন,
আচ্ছা একটা বিষয় আমি কোনোভাবেই বুঝতে পারছি না, বিয়ের পর থেকেই প্রতি শুক্রবার এশার নামাজের পরে কেন তুমি আমাকে দুই ঘন্টার জন্য ঘর থেকে বাইরে থাকতে বলো? এর পেছনে কারণ কি? সত্যটা বলো আমাকে। এই বিষয়ে তোমাকে জিজ্ঞেস করলে তুমি প্রতিবার বলো এই দুই ঘন্টা নামাজ পড়ো। আমি তোমার স্বামী, আমি থাকলে তো তোমার নামাজ পড়তে কোনো সমস্যা হওয়ার কথা না। আজকে আমাকে সত্যি কথা বলতে হবে।
চাচার সকল কথার উত্তরে কাকি বলে,
আমার ইচ্ছে আমি তোমাকে এই এক দুই ঘন্টা আমার ঘরে রাখব না, এটাই আমার ইচ্ছে, এর পেছনে কোনো কারণ নেই। আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যদি তুমি ঘরে ঢোকো তাহলে তোমার আর তোমার ছেলের অনেক ক্ষতি হবে, আর যদি কোনো ক্ষতি হয় এর দায় ভার আমার না।
এই বলে কাকি থেমে যান। এরপর চাচাদের রুম থেকে আর কোনো কথা শোনা যায় না। কাকির সব কথা শুনে আমি অনেক অবাক হই। এসব কি বলেন কাকি, আমি কোনো কিছুই বুঝতে পারি না। যাই হোক, এসব চিন্তা করতে করতে আমি ঘুমিয়ে যাই। পরদিন সকালে যথারীতি আমার ঘুম ভাঙে। ঘুম ভেঙে যেতে আমি চাচাদের রুমে যাই। চাচাদের রুমে গিয়ে আমি যা দেখতে পাই সেটা দেখে আমার পুরো শরীর নিস্তেজ হয়ে যায়। চাচাদের রুমে প্রবেশ করতে আমি দেখতে পাই চাচা এবং চাচাতো ভাই তাদের নিথর দেহ পড়ে আছে মেঝেতে। তাদের দুজনের মুখ থেকে রক্ত বেরিয়ে পুরো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এ সকল দৃশ্য দেখে আমি সাথে সাথে দৌড়ে আমাদের বাড়িতে গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসি। আমাদের বাড়ির সবাই এসে সব দেখে কান্নায় ভেঙে পড়েন। আমাদের পুরো বাড়িতে ছেয়ে যায় শোকের ছায়া।
এসব ঘটনার আকস্মিকতায় আমরা সকলেই ভুলেই গিয়েছিলাম মালতী কাকির কথা। এরপর সকলেই মিলে মালতী কাকিকে খোঁজাখুঁজি করতে শুরু করি, কিন্তু কোথাও পাওয়া যায় না। এমন অবস্থা দেখে আমি তখন সকলকেই চাচা এবং মালতী কাকির যে কথাগুলো গতকাল রাতে আমি শুনেছিলাম সে বিষয়ে জানাই। এই সকল কথা শুনে আমাদের পরিবারের কিছু মানুষ মিলে আমাকে নিয়ে মালতী কাকিদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। কারণ আমি ছাড়া মালতী কাকিদের বাড়ির ঠিকানা আর কেউ জানত না। যাই হোক, এরপর আমি সবাইকে নিয়ে যাই মালতী কাকিদের বাড়ির ঠিকানায়। মালতী কাকিদের বাড়ির ঠিকানায় পৌঁছে উপস্থিত সবাই একটা বিষয় লক্ষ্য করে অবাক হয়ে যাই। সেখানে গিয়ে আমরা সবাই দেখতে পাই সেখানে ভাঙা চূর্ণ বিচূর্ণ একটি টিনের ঘর দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে বছরের পর বছর এখানে কারো আনাগোনা নেই। এসব বিষয় দেখে আমরা সবাই চলে আসি আমাদের বাড়িতে। এসব কি হল, কেন হল, কিভাবে হল, কেন কিছু আমি তখনও বুঝতে পারিনি। এরপর ওই দিন বিকেলে চাচা এবং তার ছেলেকে দাফন করা হয়। এসব ঘটনা ছড়িয়ে যায় আমাদের গ্রামে। সকলেই মালতী কাকির নামে মামলা করার কথা বলতে থাকে। আবার অনেকেই বলাবলি করতে থাকে মামলা করে কোনো লাভ হবে না, চাচা এবং চাচার ছেলেকে নাকি মেরেছে পিশাচিনি। এরপর আমাদের পরিবার থেকে এই ঘটনায় কেউ বাদী হয়ে মামলা করেনি, কারণ মালতী চাচির বাবার বাড়ির ঠিকানা কেউ জানত না, আর মালতী কাকিকে কোথাও পাওয়া যাচ্ছিল না। এমন অস্বাভাবিক একটি ঘটনা যার কোনো প্রকার কুলকিনারা কেউ করতে পারছে না। আমাদের পরিবারের সবাই এটুকু বুঝে গিয়েছিল যে ঘটনা যেটা ঘটে গেল সেটা কোনো স্বাভাবিক খুনের ঘটনা না, এতে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। কিন্তু কেউ এই রহস্যের খোলাসা করতে পারছে না। এই জন্য এই ঘটনার চার দিনের মাথায় আমার দাদুর পরামর্শে আমার বাবা আমাদের এলাকার নাম করা একজন ভালো কবিরাজকে আমাদের বাড়িতে নিয়ে আসেন এবং একদম শুরু থেকে শেষ পর্যন্ত ঘটে যাওয়া সকল ঘটনা সেই কবিরাজকে বিস্তারিতভাবে বলেন। ওই দিন সকল ঘটনা শুনে তিনি পরের দিন এশার নামাজের পর আমাদের বাড়িতে আসবেন বলে সেদিনের মতো আমাদের বাড়ি ত্যাগ করেন। পরদিন যথারীতি কবিরাজ তার কথা মতো এশার নামাজের পর আমাদের বাড়িতে আসেন। বাড়িতে এসেই কবিরাজ আমার দাদুকে এবং সকলকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন,
আপনার ছেলে যাকে বিয়ে করেছে এই বাড়িতে নিয়ে এসেছিল সে কোনো মানুষ ছিল না, সেই ছিল নরকের পিশাচিনী। এসব পিশাচিনীদের কাজ হচ্ছে কোনো মানুষকে বিয়ে করা এবং বিয়ের পর তাদের সন্তান যখন হবে সেই সন্তানকে বলি দেওয়ার মাধ্যমে নিজের শক্তি বৃদ্ধি করা। এই পিশাচিনীকে সবসময় আপনার ছেলের সাথে মানুষের রূপে থাকতে হতো, কিন্তু এই পিশাচিনীদের একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রতি শুক্রবার রাতে একটি নির্দিষ্ট তিথিতে এরা নিজেদের আসল ভয়ানক রূপে ফিরে আসে কিছু সময়ের জন্য। এই সময় কেউ যদি তাদের নিজের রূপে দেখে ফেলে তাহলে সেই পিশাচিনীদের অনেক ক্ষতি হয় এবং তাদের কাজে বিঘ্ন ঘটে। সেই পিশাচিনীকে আপনার ছেলে সেদিন তার আসল রূপে দেখে ফেলেছিল, এই জন্যই সে আপনার ছেলে এবং সেই বাচ্চাটিকে হত্যা করে চলে গিয়েছে। আর হ্যাঁ, লিজাকে যত তাড়াতাড়ি পারেন এখান থেকে সরিয়ে ফেলেন অন্য কোথাও, ঈশ্বর দিতে লিজা কখনো যেন আর না আসে, এখানে আসলে ওর ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।
এই বলে কবিরাজ আমাদের বাড়ি ত্যাগ করে চলে যান। এর কিছুদিনের মধ্যেই ঈশ্বরদি থেকে আমাকে পাঠিয়ে দেওয়া হয় নানুদের বাসায়। আমি 2006 সালে ঈশ্বরদি শহর ছেড়ে এসেছি, এখন পর্যন্ত আর সেখানে যাওয়া হয়নি। আমি আমার নানির কাছে বড় হয়েছি, নানির আমাকে বিয়ে দেন, আমার সবাই থাকতেও আমি বড় হয়েছি অনাথের মতো। এই বলে আমার ওয়াইফ কান্নায় ভেঙে পড়ে। এই বলে রুবেল ভাই তার ঘটনা শেষ করেন। লিসনার্স, হুট করেই আপনাদের একজনের সাথে পরিচয় হল, এরপরে তার সাথে সবসময় আপনাদের দেখা হচ্ছে, কথা হচ্ছে, একটা সময় আপনি তার চলাফেরা লক্ষ্য করতে শুরু করলেন। যদি কোনো একদিন হুট করে জানতে পারেন মানুষ ভেবে যাকে আপনি বন্ধু করেছেন বা যার সাথে মিশছেন সে আসলে মানুষ না একজন জিন, তখন বিষয়টি কেমন দাঁড়াবে একটিবার চিন্তা করে দেখবেন। পরিশেষে একটা কথাই বলতে চাই, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ওপর। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ঘটনাটি সময় নিয়ে পড়ার জন্য। প্রিয় লিসেনার্স, আপনারা সবসময়ই এভাবেই ভৌতিক আনন্দ পেতে থাকুন ভূত ডট কম এর পাশে থেকে। আমি লাজিমি আসার জিয়াদ আজ এখানেই বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন কোন এপিসোডে নতুন কোন ঘটনা নিয়ে। আসসালামু আলাইকুম। এইভাবেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আমার মনে হয় যে এটা যেহেতু একটা খুনের বিষয়, সুতরাং নিশ্চয়ই এখানে একটা পুলিশ কেস কেউ বাদী হয়ে না করলে হয়তো একটা পুলিশি ব্যাপার ছিল, এখানে আইনি প্রক্রিয়া ছিল, সেটা হয়তো আপনি এখানে উল্লেখ করেননি, কিন্তু আমি ধরে নিচ্ছি একটা আইনি প্রক্রিয়া ছিল। যাই হোক, চমৎকার একটা ঘটনা, এবং একটা ঘটনার জন্য একটা মানুষ তার নিজের বাড়িতে যেতে পারে না, এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন পরের ঘটনায় যাওয়া যাক। সরি সরি সরি, রাব্বি না জানালে আমি বুঝতেই পারতাম না যে আমি এতক্ষণ আসলে মাইক অফ করে কথা বলছিলাম, কিন্তু আমি আমি ভাবছিলাম যে আমি কথা বলছি, বাট আপনারা কেউ শুনতে পাচ্ছিলেন না। আমি খুবই সরি, খুবই সরি। ঘড়িতে সময় রাত 12:22, আমি রাসেল আছি আপনার সাথে এবং শুনছেন ভূত.কম। আজকে ঈদ স্পেশাল এপিসোড প্রথমটা, এবং আগামীকাল আমাদের ইউটিউবে থাকবে ঈদের দ্বিতীয় এপিসোড, সেটাও আপনারা শুনতে ভুলবেন না। ইটস ফ্রি ফর এভরিওয়ান, সো ইউ ক্যান গো দেয়ার অ্যান্ড লিসেন টু মি। আর আমি যেটা বলবো, রাব্বি থ্যাংক ইউ সো মাচ, আমি এতক্ষণ মাইক অফ করে কথা বলছিলাম, বাট আপনি না জানালে আমি এখন বুঝতেই পারতাম না। রাব্বি সবসময় হেল্পটা করেন, এবং মানে হি অলওয়েজ কিপস অ্যান আই, যাতে হচ্ছে আমরা কোনো ঝামেলা না হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আজকে আমি যেটা বলছিলাম যে আজকে হয়তো অনেক মানুষ ঢাকা ছেড়ে ঢাকার বাইরে যাচ্ছেন, বা বিভিন্ন শহর ছেড়ে আপনারা যাচ্ছেন আপনজনের টানে। এই সময়টা আপনাদের মাথার ভেতরে শুধুমাত্র ছোটবেলার স্মৃতি, আপনজনের প্রিয় মুখ, এবং আপনারা ঈদের যে আসন্ন যে উৎসব, সেই উৎসবটা কিভাবে কাটাবেন সেই পরিকল্পনা। সেইরকম একটা জায়গা থেকে যখন আমি আপনাদের এই পথের সঙ্গী হতে পারছি, বা আমি আপনাদের আনন্দের সঙ্গী হতে পারছি, তখন আমার মনও বলছে আমি আপনাদের আপন, আমি আপনাদেরই একজন, আমি আপনাদের সেই আপনজনের মধ্যেই পড়ি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাকে সুযোগ দেওয়ার জন্য, এরকম একটা মুহূর্তে আমার সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য। আমি জানি যে রাব্বি বাড়িতে যাবে, কিন্তু বাট রাব্বি এখনো যেতে পারছে না, ভূত.কম এর কাজ কমপ্লিট করে সম্ভবত রাব্বি কালকে যাবেন বোধ হয় বললেন, কালকে না কবে যেন বললেন আমাকে যাবেন। সো রাব্বি, আমরা আমাদের জীবনটাই আসলে এরকম, আমরা সবসময় আমাদের কাছে উৎসব মানে হচ্ছে ভূত.কম এর কয়টা এপিসোড হবে এবং কিভাবে আমরা ঈদের জার্নিটা সফল করবো। প্রতিদিন আপনারা ইউটিউবে ভিজিট করলেই কিছু না কিছু পেয়ে যাবেন ঈদ উপলক্ষে। সো আপনারা অবশ্যই অবশ্যই মানে আপনারা সেখানে যাবেন এবং আমাদেরকে দেখবেন যে আমাদের কি কি পরিকল্পনা ঈদ নিয়ে, এবং অবশ্যই অবশ্যই রাব্বি আমাকে জানালো যে উনি কালকে যাবেন। সো অবশ্যই অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন এবং এভাবেই সাপোর্ট দিয়ে যাবেন ঈদের প্রতিটা মুহূর্তে, কারণ ঈদের পুরো আনন্দ, পুরো সবকিছু আয়োজন আমরা সাজিয়েছি আপনাকে মাথায় রেখে, আপনাকে কেন্দ্র করে। সুতরাং আপনি যদি আমাদেরকে শোনেন, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্তই আপনি প্রতিটা মুহূর্ত এনজয় করবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের আজকের যে পোস্ট, সেই পোস্টে রাব্বি, এখন কিন্তু আমরা সিফাতের স্টোরিতে যাব, সো তার আগে একটু কথা বলে নিচ্ছি এই জন্যই। এবং জিয়াদ সবসময় আমাদের চমৎকার স্টোরি দেন, এবং এটাও আমার হচ্ছে মানে কি বলবো যে অনেক বড় একটা পাওয়া যে জিয়াদ আমাদেরকে এবারও একটা চমৎকার স্টোরি দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন। প্রতি শুক্রবারের মতো আজও ঢাকার ধামরাই থেকে শুনছেন হানিফ শিকদার, তপু থা ছোট ভাই, অর্থাৎ তপু দা ছোট ভাই হবে। 40 সেকেন্ড শোনা যাচ্ছে না কেন, আমি মাইক অফ ছিল আমার, এই জন্য শোনা যায় না, আমি মাইক অফ করে কথা বলছিলাম। আচ্ছা, স্বাধীন অ্যাপে লাইভ শুনতে কি সাবস্ক্রিপশন লাগবে? জি ভাই, স্বাধীন অ্যাপে লাইভ শুনতে সাবস্ক্রিপশন লাগবে। স্বাধীন অ্যাপে আপনি যদি ভূত.কম শুনতে চান, সেটা যখনই শুনেন না কেন সাবস্ক্রিপশন লাগবে। এবং আমাদের সাফিউল ইসলাম লিখেছেন, কোথায় স্বাধীনে শুনুন লিখেছেন রাব্বি। আমাদের সাথে লিখেছেন হানিফ শিকদার, প্রতি শুক্রবারের মতো আজও, আচ্ছা আমি পড়েছি একবার। মুক্তা আক্তার আমাকে লিখেছেন যে কোথায় হচ্ছে, রাব্বি উত্তর দিচ্ছেন। আপনারা যদি একটু আগের টেক্সটগুলো বা পরের টেক্সটগুলো দেখেন না, তাহলে দেখবেন যে এই প্রশ্ন অনেকেই করেছেন এবং এই প্রশ্নের উত্তরও কিন্তু আমাদের মডারেটর দিচ্ছেন। শিপন হুসাইন, অপেক্ষায় আছি, প্রিয় লক্ষ্মীপুর জেলা থেকে বলছেন, আমরা ভাবছি বৃহস্পতিবারে একটা আমরা ভাবছিলাম যে বৃহস্পতিবারে আরেকটা যদি স্পেশাল এপিসোড করা যায় কেমন হয়। আমরা অবশ্যই অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমাদেরকে সেটা জানাতে কমেন্ট সেকশনে। আমাদের যে ফেসবুক পেজ, এটা হচ্ছে www.facebook.com/russell.sathin। আমাদের ইউটিউব চ্যানেল rjrasselbhoot.com। যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক জানেন না, তারা তারা কমেন্ট সেকশনে জেনে নিতে পারেন এবং সাথে সাথেই আমাদের মডারেটররা কিন্তু আপনাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেবেন। সুতরাং সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি না খুবই উত্তেজিত এখন, উত্তেজিত এই কারণে পরবর্তীতে একটা চমৎকার স্টোরি আসছে সিফাতের, যে স্টোরিটা আমি শোনাতে চাই আপনাদেরকে এবং প্রতিটা মুহূর্ত আমি জানি যে আপনারা এনজয় করবেন এই স্টোরির জন্য। এটা ঈদের এপিসোড বলেই জিয়াদের পরে আসছে সিফাত, এবং পরবর্তী স্টোরিতে থাকবে হচ্ছে আমাদের সাথে সিফাত, এবং কালকের যে স্টোরিটা সেটা কিন্তু সুকান্ত মাইতির, এবং সেখানে থাকবেন সাব্বিরজির স্টোরি। সেখানে থাক সেখানে থাকবে সাব্বিরজির স্টোরি। আমার মাইক্রোফোন ডিস্টার্ব করছে মাঝে মাঝে। সেখানে থাকবে সাব্বিরজির স্টোরি, এবং আমি কাউকে নিষেধ করবো সেই এপিসোডটা মিস না করতে। এবং কালকে আপনারা যে যেখানেই থাকেন না কেন, সবাই মিলে আমরা কি কালকে একটা কাজ করতে পারি, পরিবারের সবাই একসঙ্গে জড়ো হয়ে কালকের সাব্বিরজির স্টোরিটা শুনতে পারি আমাদের ইউটিউব চ্যানেলে। এবং আমি একটা জিনিস বলবো, ঈদের সময় তো আপনারা বিভিন্ন মানুষকে তো ঈদের উইশ করবেন, অনেকের কাছ থেকে উইশও পাবেন। যাদের কাছ থেকেই পান না কেন, তাদেরকে আমাদের পেজে ইনভাইট করুন, আমাদের চ্যানেলটা শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। আমাদের ইটস বিন আ লং জার্নি, এবং এখন আপনাদের সাপোর্টটা খুব দরকার। সো আপনারা আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, শুনুন আমাদেরকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। চলুন সিফাতের ঘটনা শুনি এবার। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগবে। ঘড়িতে সময় রাত 12:27। আমি রাসেল আছি, সাথে চলছে ভূত.কম। চলুন চলে যাই ঈদ স্পেশাল স্টোরিজে।
কেন তুমি আসো?
আমি শুধু তোমার সাথেই থাকতে চাই।
কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুই তুই চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায়?
আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর আজকে পরবর্তী ঘটনায় আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। ঈদের অগ্রিম শুভেচ্ছা আরো একবার। আপনাদের এই চলা আনন্দময় হোক এবং ঈদ ভালো কাটুক প্রিয়জনের সাথে, সবার সাথে। এই প্রত্যাশা রেখে আবারও চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। এবং এবারের ঘটনাটি আমার খুব পছন্দের একজন স্টোরি টেলার সিফাত আলমের লেখা। আমরা যেভাবে সিফাত লিখেছেন সেভাবেই শুরু করছি। চলুন আমরা শুরু করি। মনে রাখবেন আমাদের rjrasselbhoot.com ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আপনাকে, যাতে আপনি রেগুলার সমস্ত আপডেট পেয়ে যান। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা এবং রাসেল ভাই, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। দীর্ঘ বিরতির পর নতুন করে ফিরে আসা, যারা আমার সংগ্রহ করা ঘটনা শোনার অপেক্ষায় ছিলেন, তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আমি সিফাত আলম ফিরে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে। আজকে যে ঘটনাটি বলবো সেটা নিছক কোনো ঘটনা নয়। আজকের ঘটনাটি যেমন প্রতিশোধের নেশায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলা অন্ধকার জগতে নিয়ে যাওয়ার সাক্ষী দেবে, তেমনি কাছের মানুষের প্রতি ভালোবাসা, মায়া, মমতা এসবের প্রমাণ দেবে। এমন ভিন্নধর্মী ঘটনা যখনই পাই তখনই আপনাদের সাথে শেয়ার করার লোভ কোনোভাবেই সামলাতে পারি না। তাই আজ আবার ফিরে আসা। আজকের ঘটনাটি আমি যার কাছ থেকে কালেক্ট করেছি তার পরিচয় নিয়ে কথা বলা সম্ভব নয়, তাই কোনো প্রকার পরিচয় পর্বে না গিয়ে সরাসরি কথকের বাচন ভঙ্গিকে অনুসরণ করেই শুরু করছি আজকের ঘটনা। রাসেল ভাইয়ের কাছে অনুরোধ, ঘটনার ভেতরের ভুল ত্রুটিগুলো দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুরু করছি আজকের ঘটনা। সাল 2003, রাত প্রায় দুইটা থেকে তিনটা, আশেপাশে কেউ যেন ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। তার কান্না জর্জরিত ভাঙা ভাঙা কণ্ঠে যেন কিছু বলছে না, সে কোনো বিলাপ করছে না, তবে তার কান্নাতে তার মনের ভেতরে চলমান প্রচণ্ড ব্যথার ছাপ যেন স্পষ্ট। আমি খানিকটা এগিয়ে গেলাম এই কান্নার উৎস খোঁজার জন্য, সামান্য দূরে গিয়ে কান্নার উৎস পেয়েও গেলাম। আমি কি সে সময় দেখেছি তা এই মুহূর্তে বলছি না, তবে ছেলেটি কি বলছে তা এবারে স্পষ্ট বুঝতে পারছি। তার বেদনাগ্রস্ত কণ্ঠে উচ্চারিত হচ্ছিল,
যারা তোমার এই অবস্থার জন্য দায়ী আমি তাদের সব সফলতার পথে কাঁটা হয়ে দাঁড়াব, সেই কাঁটা পায়ে বিধে তারা সফলতার দুয়ারের সামনে মুখ থুবড়ে পড়বে, কিন্তু সেই দুয়ার ভেদ করতে পারবে না। আজ থেকে আমার যুদ্ধ শুরু, আমি আমার জীবনের লক্ষ্য ঠিক করে নিয়েছি, যত দিন বেঁচে থাকবে তাদেরকে আমার গোলাম বানিয়ে রাখব। তারাও একদিন আমার কাছে এসে এভাবে চোখের অশ্রু ঝরিয়ে তাদের পথ থেকে আমাকে সরে দাঁড়াতে বলবে, সেদিন আমি হাসব আর তারা কাঁদবে, কিন্তু আমার মনে তাদের জন্য কোনো করুণার জন্ম হবে না। আমি তাদের পথে আরো কাঁটা বিছিয়ে দেব, তাদের ধ্বংস না দেখে আমি কিছুতেই ক্ষান্ত হব না, কিছুতেই না। তুমি দেখে নিও, তোমার কাছে এই আমার শেষ প্রতিজ্ঞা।
ছেলেটির কথা শুনে যে কেউ বুঝতে পারবে তার মনে জমে আছে কারোর জন্য তীব্র ঘৃণা, যাদের জীবনটাকে শেষ করে দেবার জন্য সে যে কোনো পর্যায়ে অতিক্রম করতে প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু কেন, এর পেছনে নিশ্চয়ই কোনো গল্প আছে। কি সেই গল্প? সেই গল্প জানার উদ্দেশ্যে আমি তার কাছে যাবার জন্য কেমন যেন এক অজানা আকর্ষণ অনুভব করি। আমার মনে তার গল্প জানার যে কৌতূহল জন্ম নিয়েছিল তার ফলাফল তখনও আমার অজানা, তবু আমি তার কাছে গিয়ে কথা বলার চেষ্টা করি। এর পরের কাহিনীটা না হয় শেষের জন্যই জমা থাক। এখানে যে ছেলেটির কথা বলছি তার নাম রূপক, খুবই সাধারণ গরিব পরিবারের ছেলে। থাকার জন্য না ছিল বাড়ি, না ছিল উদরপূর্তির জন্য পর্যাপ্ত খাবার, মাথা গোঁজার ঠাঁই হিসেবে ছিল রেললাইনের ধারের ছোট্ট একটা বস্তি। সেখানে রূপক তার বাবা মা আর ছোট বোনকে নিয়ে থাকত, কিন্তু আজ সেই রূপকের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে কোথায় যেন হারিয়ে গেছে সে। শেষ যখন তাকে দেখেছিলাম তখন তার চেহারায় ছিল অন্যরকম এক প্রশান্তি, তার আর্থিক অবস্থাও ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু রূপকের আসল পরিচয় হিসেবে যদি বলি সে একজন সাধারণ মানুষ, তাহলে সেটা হবে ভুল অথবা মিথ্যা। তার পরিচয় আমার থেকে ভালো কেউ জানে না। রূপক ছিল একজন তন্ত্র সাধনার উজ্জ্বল নক্ষত্র। সামান্য বস্তিতে থাকা একটা ছেলে কিভাবে তন্ত্র সাধনা শেখে আর কেনই বা শেখে, এই প্রশ্নটি হয়তো আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে। একটু অপেক্ষা করুন, এই ঘটনার সব জট আস্তে আস্তে খুলবে, আর সেটা খুলব আমি। রূপক সাধারণ কোনো তান্ত্রিক ছিল না, সে ছিল খুবই আক্রমণাত্মক একজন তান্ত্রিক। সে কারোর ক্ষতি করার জন্য তন্ত্র সাধনা করত, ব্যাপারটা তেমন নয়, কিন্তু তাকে আমি এর মাধ্যমে কারো উপকারও করতে দেখিনি। মাসের পর মাস, বছরের পর বছর সে তার শিকারের জন্য অপেক্ষা করত, হ্যাঁ শিকার খুঁজে বেড়াত, কিন্তু এ যে সে শিকার নয়। এই শিকারের কিছু বৈশিষ্ট্য ছিল, এই শিকার শুধুমাত্র রূপকের একার শিকার ছিল না, বরং এই শিকার ছিল অন্য আরেকজনের, তার নাম হাসিদ আল রুহ। এই নাম কোনো সাধারণ নাম নয়, এই নাম তার নিজের দেয়া নাম। আল রুহ পরিচয় সম্পর্কে আমি সেই মুহূর্তে অবগত ছিলাম না, যখন জানলাম তখন মনে হল মানুষের জীবন কখন কোন দিকে মোড় নেয় সেটা জানা গেলে কত ভালোই না হতো। সেসব কথা থাক, রূপকের মোট চারটি শিকার ছিল, সেগুলো বলছি একে একে। শিকার এক, প্রথম শিকার ছিল ১৯ বছর বয়সী একজন তরুণী যার নাম আসমা। আসমা তখন সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে, আর পাঁচটা মেয়ের মতো তার জীবনটাও স্বাভাবিক, হাস্যোজ্জ্বল আর সুন্দর ছিল। কিন্তু হঠাৎ তার এই আলোয় ভরা জীবনে কারোর নজর লেগে যায়। আসমা মাঝে মাঝে রাতে বাজে স্বপ্ন দেখতে শুরু করে। স্বপ্নে সে দেখতে পায় সে একজন বিবাহিতা নারীর সাজে সজ্জিত, তাকে কবুল বলতে বলা হচ্ছে, কিন্তু সে চাচ্ছে না। এই স্বপ্নে তার হবু স্বামীকে সে কখনোই দেখতে পেত না। এছাড়াও স্বপ্নে কেউ হয়তো তার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করত, নিজেকে বাঁচাতে গিয়ে তার দম যেন বন্ধ হয়ে যেত। হঠাৎ বিকট চিৎকার দিয়ে সে ঘুম থেকে জেগে উঠত, ঘুম থেকে উঠে দেখতে পেত তার হাতে পায়ে সহ শরীরের বিভিন্ন স্থানে কালো কালো দাগ। তার হাতে বেশ বড় মাপের আঙুলের ছাপ স্পষ্ট দেখা যেত। বাবা মাকে বলার পর তারা অনেক হুজুরের সাথে যোগাযোগ করেন, কিন্তু সবাই একসময় পিছু হটেন। এর কারণ তখন অজানা হয়েই রয়ে গিয়েছিল। প্রতি রাতে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হতো আসমাকে, হয়তো তার সামনে খারাপ কিছু অপেক্ষা করছিল। এদিকে রূপকের আচরণও কেমন যেন পাল্টে যেতে শুরু করে, সে যেন অস্থির হয়েই যাচ্ছে দিনকে দিন। আমি জিজ্ঞাসা করলে বলে,
না আসছে না, কোনো খোঁজ পাচ্ছি না, চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমার মন বলছে আল রুফ তার শিকার পেয়ে গেছে, কিন্তু ওই শিকার ওর নয়, আমার, শুধুই আমার, ওই শিকারের হকদার একমাত্র আমি। আজ রাতে আমি আবারও কড়াভাবে চেষ্টা করব সেই শিকারের খোঁজ বের করতে। আপনি আজ রাতে আমার ঘরের আশেপাশে ভুলেও আসবেন না, আর আমাকে আপনি সাহায্য করছেন তাই আমি আপনাকে সব বলছি, আমার কাজ আপনাকে দেখাচ্ছি। এসব যদি ঘূর্ণাক্ষরেও কেউ জানতে পারে তাহলে আমার পরবর্তী শিকার হবেন আপনি, কথাটা মাথায় রাখবেন।
সেদিন তার কথা শুনে আমি বেশ ভয় পেয়ে যাই। আমার কাছে মনে হতে থাকে এ সেই রূপক নয় যাকে আমি প্রথমবার দেখেছিলাম। আসলে পরিস্থিতি তাকে হয়তো এভাবে বদলে দিয়েছে। সেদিন রাতে রূপক বেশ কিছু রিচুয়াল করে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে আমাকে একটি ছোট কাগজে লিখে পাঠায়, আমাকে সাথে নিয়ে এক জায়গায় যাবে বলে জানায় সেই কাগজে। আমি বিকেলের দিকে রূপকের সাথে দেখা করি। তাকে দেখে বেশ উত্তেজিত লাগছিল, কিছু জিজ্ঞেস করার সুযোগ না দিয়েই বলতে শুরু করল,
ভাই পেয়ে গিয়েছি, আমি তার বাসা সহ চিনে গিয়েছি, আর দেরি করা যাবে না, আসুন এখনই বাসায় যাব।
আমি রূপকের কথার মাথা মুন্ডু কিছুই না বুঝে তার দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে সে আমার হাত টেনে ধরে কোথায় যেন নিয়ে যেতে শুরু করে। আমি কেমন যেন ঘোরের মধ্যে চলে গেলাম। হঠাৎ তার কণ্ঠ শুনে চেতনা ফিরে পেলাম। দেখলাম আমি একটি ছোট টিনের বাড়ির সামনে দাঁড়িয়ে। এই জায়গাটা আমি চিনি না, আগে কখনো আসিনি, কিন্তু মনে হল যেন কয়েক সেকেন্ডের মধ্যে আমি এখানে চলে এসেছি। রূপক আমাকে নিয়ে সেই বাসায় কড়া নাড়ল। এক মধ্যবয়সী মহিলা দরজা খুলে দিলেন। আমাদের পরিচয় জানতে চাইলে রূপক ওনাকে জিজ্ঞাসা করেন,
চাচি কিছু মনে করবেন না, আপনি আমাদের চিনবেন না, আপনার মেয়ের নাম আসমা তাই না? আসলে আমার পরিচিত এক ইমামের মাধ্যমে আসমার অসুস্থতার কথা জেনে আমি এখানে এসেছি ওর সাথে দেখা করতে, দেখা করা যাবে?
রূপকের কথা শুনে মহিলা আর কোনো প্রশ্ন না করেই মেয়ের সাথে দেখা করতে রাজি হয়ে যান, কেননা মেয়ের সুস্থতাই এখন ওনার সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছিল। আসমার সাথে দেখা করার পর আমার মনে হচ্ছিল আমি হয়তো কোনো কঙ্কালের গায়ে জড়ানো চামড়ার একজন মানুষ দেখছি। এত জীর্ণ শরীরের কোনো মানুষ আমি এর আগে দেখিনি। আসমার মা কাঁদতে কাঁদতে আমাদেরকে আসমার সমস্যাগুলো খুলে বলেন। আমি একটু আগেই উল্লেখ করেছিলাম, রূপক তখন আসমার মায়ের হাতে একটি কাগজ দিয়ে বলেন, ওই কাগজে মোড়ানো আছে এক বিশুদ্ধ উনুনের ছাই, এই ছাই যেন প্রতি রাতে আসমার মাথায় লাগিয়ে দেয়া হয়, এছাড়া সে এক বোতল পানি বের করে কি যেন পড়ে তাতে ফু দিয়ে আসমাকে খেতে বলে। আসমা সেই পানি পান করে। রূপক মহিলাকে বলে,
আজ থেকে আগামী তিন দিন খুবই বিপদজনক, এই সময় আসমা যেন ঘরের বাইরে না বের হয়, আর কোনোভাবেই এই ছাই লাগানোর কথা যেন ভুলে না যান।
এই বলে রূপক আমাকে নিয়ে চলে আসে। আমি রূপককে জিজ্ঞাসা করি,
ওটা কিসের ছাই?
উত্তরে সে বলে,
আজ না, অন্য একদিন বলবো।
যদি আমার ভাগ্যে থাকে তাহলে নাকি আমি জানতে পারবো। তার উত্তরে কেন জানি না আমি সন্তুষ্ট হতে পারিনি। তাকে পুনরায় প্রশ্ন করি,
তিন দিন কেন বিপজ্জনক?
উত্তরে রূপক বলে,
আপনি সব জানতে পারবেন কিন্তু এখন না।
তিন দিন পর। এই তিন দিন আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করবেন না। তৃতীয় দিন আপনি সব জানতে পারবেন। কিভাবে জানতে পারবেন সে প্রশ্নও করবেন না।
আমি তাকে আর কোনো প্রশ্ন না করে বাসায় ফিরি। তিন দিন পর কি হবে ভাবতে ভাবতে আমি অস্থির হয়ে পড়ি। এই তিন দিন আমার কাছে তিন বছরের মতো লম্বা মনে হচ্ছিল। তিন দিন পর রাতে ঘুমিয়ে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখি। আমি দেখি লম্বা আলখেল্লা পরা একজন ব্যক্তি ভারী কণ্ঠে বলছে,
কাজটা কি ভালো করলি? আমার শিকার কেড়ে নিয়ে ভেবেছিস শান্তিতে ঘুমাবি? একটা শিকার গিয়েছে তাতে কি, এতে আমার কোনো ক্ষতি হয়নি, মাঝখান দিয়ে তোর বেশ কিছু কাঠখড় পোড়াতে হল। কতদিন এভাবে আমার শিকার কেড়ে নিবি? পারবি না, পারবি না।
পাশ থেকে ভেসে আসে কণ্ঠ, সে বলে,
আমার কোনো কিছুই মনে রাখার নেই, আমার শুধু মনে আছে প্রতিজ্ঞা, তোর সব কর্মের মাঝে বাধা হয়ে দাঁড়াবো আমি, তোকে তোর উদ্দেশ্য হাসিল করতে আমি দেব না। মনে রাখিস, আমিও আমার কথার খেলাপ করি না।
রূপকের কথা শেষ হতে না হতেই রূপকের সাথে সেই ব্যক্তির তুমুল যুদ্ধ শুরু হয়। রূপককে আমি চিনতে পারছিলাম না। তার পেছন থেকে যেন মানবরূপী বিশাল দেহি এক পশু আকৃতির কোনো কিছু বের হয়ে এসে সেই ব্যক্তির মুখে সজোরে থাবা বসিয়ে তাকে ছুঁড়ে ফেলে দেয় কয়েক ফুট দূরে। রাগে ফুঁসতে ফুঁসতে সেই ব্যক্তি রূপককে হুমকি দিয়ে চলে যায়। হঠাৎ আমার মনে হল রূপক আমার দিকে তাকিয়ে হাসছে আর বলছে,
বলেছিলাম না সব জানতে পারবেন।
তার চোখ টকটকে লাল, তার মুখের হাসি যেন স্বয়ং শয়তানের হাসিকেও হার মানাতে বাধ্য। আমার ঘুম ভেঙে যায়, ঘেমে নিয়ে আমি একাকার সকালে রূপকের সাথে দেখা করি। আমাকে দেখে সে বলে,
আপনি তো সব জেনেই গিয়েছেন, তাই আর কিছু জিজ্ঞেস করবেন না। আমি আসমার খোঁজ নিয়ে এসেছি, সে এখন ভালো আছে, তবে তাকে এখনো আরো কিছুদিন সেই ছাই ব্যবহার করতে হবে।
আমি রূপককে জিজ্ঞাসা করি,
এবার কি, আর কি করতে চাও?
উত্তরে রূপক একটা শব্দই বলে, আর তা হল
অপেক্ষা।
আল রুহ আবার নতুন শিকার খুঁজবে, যখনই সে শিকার পাবে তখনই আবার রূপকের কাজ শুরু হবে। এর মাঝে রূপক প্রতিদিনই শ্মশানে আর কবরস্থানে কাঁটাতে শুরু করে। আমি এর কারণ জানতে চাইলে সে বলে, আল রুহ নাকি কোনোভাবেই থামবে না, সে আরো ক্ষমতা অর্জন করে ফিরে আসবে মোকাবেলা করার জন্য। শিকার হাতে না পেলে যদিও তার ক্ষমতা খুব একটা বাড়বে না, কিন্তু সেও তন্ত্র সাধনা করে, শক্তি অর্জন করতে সেও পারে। শিকার না পেয়ে সে এখন ঘায়েল বাঘের মতো, আর আঘাতপ্রাপ্ত বাঘের থাবা খুবই ভয়ঙ্কর, তাই রূপককেও আল রুহ মুখোমুখি হবার জন্য তৈরি থাকতে হবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। দেখতে দেখতে দিন সপ্তাহ মাস কেটে যায়, অপেক্ষার শেষ হয় না। রূপকের সাথে অনেক দিন আমার দেখা সাক্ষাৎ নেই, আমি একরকম ভুলেই গিয়েছি তার কথা, কিন্তু হঠাৎ একদিন তার কথা মনে পড়ে যায়। আমার নিজের জন্য না, আমার খুব কাছের কারো জন্য মনে পড়ে। আমি হন্যে হয়ে রূপককে খুঁজতে শুরু করি, কিন্তু তার দেখা মেলে না। প্রায় চার পাঁচ দিন কেটে যায়, আমি এমন কোনো উপায় রাখিনি আমার সেই কাছের মানুষকে বাঁচিয়ে রাখার জন্য, কিন্তু আমার মনে হচ্ছে আমি পারবো না। একা একা বাড়ির পেছনে বসে আছি আর মনে মনে প্রচণ্ড চিৎকার করেই চলেছি। সেই চিৎকারের শব্দ কেউ শুনছে না, আমি নিজেও না, কেননা সব চিৎকারের আওয়াজ হয় না। চোখের পানি যেমন ঝর্ণার মতো গাল বেয়ে বয়ে চলেছে থামার নাম নেই। হঠাৎ আমার কাঁধে কেউ একজন হাত দিয়ে ভারী কণ্ঠে বলল,
চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে।
আমি পেছন ফিরে অবাক হয়ে যাই, যাকে চার পাঁচ দিন ধরে পাগলের মতো হন্যে হয়ে খুঁজছি সে আমার পেছনে দাঁড়িয়ে, তাকে চেনা যাচ্ছে না তেমন। আগের রূপক এবারের রূপকের মধ্যে অনেক পার্থক্য। জীর্ণ শরীরের রূপক আজ সুঠাম দেহের অধিকারী, তার পরনের জামাগুলো যেন খুব দামি। তাকে দেখে আমি মনে মনে কত যে খুশি হয়েছি ভাষায় প্রকাশ করতে পারব না। দাঁড়িয়ে উঠে তাকে জড়িয়ে ধরে বলি,
ভাই আমার বোনকে বাঁচাও, আমার বোনের অবস্থা খুব খারাপ, সে বিছানায় একেবারে মৃত মানুষের মতো পড়ে আছে, বাঁচাও তাকে, ভিক্ষা চাইছি তোমার কাছে, ভাই তুমি বাঁচাও ওকে।
আমার কথা শুনে রূপক আমাকে শান্ত হতে বলে আর আমার বোনকে দেখার ইচ্ছা প্রকাশ করে। আমি তাকে আমার বোনের রুমে নিয়ে যাই, তাকে দেখাই। আমার বোনের হাতে কালো কালো ছোপ দাগ দেখে রূপক আমার কাছে সেই দাগ ছুঁয়ে দেখার অনুমতি চায়। আমি তাকে অনুমতি দিলে সে চোখ বন্ধ করে আমার বোনের হাতে থাকা কালো দাগ স্পর্শ করে, কিছুক্ষণ বসে থাকে। হঠাৎ সে আমার বোনের হাত ছেড়ে দিয়ে দ্রুত বাইরে চলে আসে। সে আনমনা হয়ে বারবার বলছিল,
ইফরিত, ইফরিত, ইফরিত।
ইফরিত কি তখন আমি জানতাম না। আমি তাকে কি হয়েছে জিজ্ঞাসা করলে সে আমাকে শুধু বলে,
হাতের সময় খুব কম, যা করার আজই করতে হবে, এসব কিছু বলার সময় এখন নেই, আগে বোনকে বাঁচাতে হবে।
এসব বলে সে তড়িঘড়ি করে বাসা থেকে বের হয়ে যায়। যাবার সময় সে বলে কিছুক্ষণ পর আবার ফিরে আসবে। তার এমন অবস্থা দেখে আমি নিজে কি পরিমাণ যে ভয় পেয়েছি ভাষায় প্রকাশ করার মতো না। ঘণ্টাখানেক পরে সে ফিরে আসে, সাথে নিয়ে আসে একটা পুটলি। সেদিন রাতে সে আমাকে নিয়ে বোনের রুমে চলে যায়। রুমের দরজা বন্ধ করে আমাকে বলে,
আপনার চোখে আমি কাপড় বেঁধে দিচ্ছি, এখানে এমন কিছু হতে পারে যা সহ্য করার সাহস আপনার নেই। আপনি অনেক কিছু শুনবেন কিন্তু ভয় পাবেন না, আর যা কিছু হয়ে যাক বোনের হাত ছাড়বেন না।
এই কথা বলে সে আমার চোখ বেঁধে বাম হাতে কিছু একটা ধরিয়ে ডান হাত দিয়ে আমার বোনের হাত শক্ত করে ধরে রাখতে বলে। আমি তার কথা মতোই কাজ করি। আশেপাশে কোনো শব্দ নেই, চারপাশে একেবারে নিশ্চুপ। রূপকের উপস্থিতিও টের পাচ্ছি না, ভয়ে আমার আত্মা শুকিয়ে যাচ্ছে। হঠাৎ রূপকের আওয়াজ শুনি, সে কাউকে উদ্দেশ্য করে বলছে সে তার আসল পরিচয় পেয়ে গেছে। আমি রূপকের কথা ছাড়া অন্য কারো কথা শুনতে পাচ্ছি না, কিন্তু মনে হচ্ছে রূপক কারোর সাথে কথা বলছে। এক পর্যায়ে আমার বোন হঠাৎ করে প্রচণ্ড জোরে কাঁপতে শুরু করে, আমার হাত ছাড়ানোর জন্য সে পাগল হয়ে যায়। শুরু হয় চিৎকার, আর্তনাদ, আমার গলা শুকিয়ে যায়, হাত ব্যথায় যেন ভেঙে যাচ্ছে। না আর পারছি না ধরে রাখতে, আমার হাতে কামড় বসিয়ে দেয় আমার বোন, হাতের ওপরে চামড়া ছিঁড়ে ফেলে। ব্যথায় আমি হাও মাও করে কেঁদে উঠি। রুমের ভেতরে যেন ঝড় বয়ে যাচ্ছে, রূপকের চিৎকারে আর আমার বোনের আর্তনাদে আমি যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছি। বারবার জ্ঞান হারাবো হারাবো করেও হারাচ্ছি না। হঠাৎ কানের কাছে আমার বোনের মুখের অস্তিত্ব টের পাই, আমাকে ফিসফিস করে বলছে,
এই শিকার আমার, হাতটা ছেড়ে দে।
রূপক বারবার আমাকে হাত না ছাড়ার জন্য বলছে। আমি সজোরে আমার বোনের হাত ধরে আছি, রক্তে আমার হাত ভিজে যাচ্ছে। রক্তক্ষরণের জন্য আমি এক পর্যায়ে জ্ঞান হারাই। জ্ঞান ফিরে এলে দেখি আমার সামনে রূপক দাঁড়িয়ে। সে আমাকে বলে, আমার বোন অল্পের জন্য বেঁচে গেছে, আর কিছুক্ষণ আগে আমি হাত ছেড়ে দিলে তাকে হয়তো আর বাঁচানো যেত না। আমি রূপককে সব খুলে বলতে নির্দেশ করি। এবার আর কোনো অনুরোধ নয়, যা কথা হবে সরাসরি হবে ভেবে জিজ্ঞেস করি। সে আমাকে বলে,
মনে আছে আল রুফ কথা? আমি নিজেও তার সঠিক পরিচয় জানতাম না, তার উদ্দেশ্য কি জানতাম না। আল রুফ শুধুই আমার কাছে এক নাম আর রহস্য হয়ে আমার জীবনে রয়ে গিয়েছিল, কিন্তু তার আসল পরিচয় সে একজন ইফরিত। ইফরিতের কাজ বংশবৃদ্ধি করা, আর তাই আল রুফ একের পর এক শিকার খুঁজে চলেছে। আপনার বোন সেই আল রুফ নামক রোগেই আক্রান্ত, কিন্তু আল রুফ আপনার বোনকে কোনোভাবেই কবজা করতে পারছিল না কেন আমার জানা নেই। তবে ইফরিত সম্পর্কে যতটুকু জানি, যে কেউ তার বদ নজরে আসতে পারে। সেদিন রাতে তার সাথে আমার একটা সওদা হয়, তার পরবর্তী শিকারে আমি বাধা দেব না শর্তে আপনার বোনকে আমি বাঁচিয়েছি। আপন জন হারানোর কষ্ট আমি বুঝি, আপনার বোনকে এখান থেকে দূরে পাঠিয়ে দিন। আলরুর নজর এখন আপাতত তার ওপর নেই, আর হ্যাঁ, আপনাকেও আমার থেকে দূরে থাকতে হবে। আমি আলরুর কাছে ওয়াদা করেছি তার শিকারে বাধা না দেবার, কিন্তু সেটা সম্ভব নয়। আমার যে ওয়াদার জন্য আজ আমি এই পথে, সেই ওয়াদা আমি ভঙ্গ করতে পারবো না। তাই আল রুহকে দেয়া ওয়াদাটা আমার ভঙ্গ করতে হবে। আপনার জন্য ভালো হবে আমার থেকে দূরে থাকা।
এই কথা বলে রূপক বিদায় নেয়। আমার হাতের সেই কামড়ের দাগ আজও রয়ে গেছে। আপনারা দেখতে চাইলে আমি সেটির ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করতে রাজি। এর মধ্যে দিয়েই শেষ হয় আল রুর দ্বিতীয় শিকারের গল্প। লিসনার্স, আপনারা কি তৃতীয় বা চতুর্থ শিকারের গল্প শুনতে চান? সেই গল্প শোনার জন্য আপনাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। ভাবছি বাকি অংশ পরের সপ্তাহে দেব, কিন্তু না, ঈদুল আজহার এই উৎসব মুখর সময়ে আপনাদেরকে আর নিরাশ করছি না। চলুন চলে যাই তৃতীয় এবং চতুর্থ শিকারের গল্পে। এখানে বাকি দুটি গল্প একে অপরের সাথে সংযুক্ত, কিভাবে সেটাও বলছি।
আল রু তৃতীয় এবং চতুর্থ শিকার ছিল দুই বোন, দুই যমজ বোন, একজনের নাম মারিয়া, অন্যজনের নাম রাজিয়া। তারা দুই বোন তখন দশম শ্রেণীর ছাত্র। এই ঘটনাটি শুরু থেকেই শুরু করি, চলে যাচ্ছি কথকের উপস্থাপনায়। আমার বোনের সুস্থ হবার পর তাকে কোথায় পাঠানো হয়েছে তা আমি শেয়ার করতে পারব না। আসলে বর্তমানে আমি নিজেও আমার বোন কোথায় আছে তা জানি না, কেননা এতে তার বিপদ হতে পারে। রূপক সেদিন চলে যাবার পর তার সাথে আমার আর দেখা হয়নি। এভাবে চলতে চলতে প্রায় চারটি বছর কেটে যায়। কিন্তু ভাগ্য যদি সাক্ষাৎ লিখে রাখে তাহলে সেটা খণ্ডানো সম্ভব নয়। রূপকের সাথে আমার একদিন হঠাৎ করে দেখা হয়ে যায়। বিশেষ এক কারণে আমি 2007 সালে ঢাকা যাই। সেখানে গিয়ে এক রেস্টুরেন্টে খাবার খেতে বসেছি, দেখি সেখানে ক্যাশ কাউন্টারে রূপক বসা। তাকে দেখা মাত্রই আমি চিনতে পারি সে হয়তো আমাকে চেনেনি অথবা চিনতে চায়নি। আমি তার কাছে গিয়ে কেমন আছে জিজ্ঞাসা করায় সে একগাল হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলে সে ভালো আছে। পকেট থেকে বের করে তার দুই সন্তানের ছবি আমাকে দেখায়। খুব ভালো লেগেছিল সেদিন তার সাথে দেখা করে। আমার কাজ শেষ করার পর আমি আবার তার রেস্টুরেন্টে ফিরে আসি। তার জীবনে কি চলছে এবং তান্ত্রিক থেকে রেস্টুরেন্টের মালিক হবার রাস্তায় কি কি ঘটনা ঘটেছে সব শুনতে চাই। সে এক দীর্ঘ শ্বাস নিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলে রেস্টুরেন্টের বারান্দায় বসে আমার সাথে সব শেয়ার করবে। আমিও তার কথায় রাজি হই। দুজন একসাথে বসে কফির কাপ হাতে নিয়ে চুপচাপ অপেক্ষা করি। এক সময় রূপক বলতে শুরু করে, ভাই জীবনের অনেকটা সময় আলরুহ নষ্ট করে দিয়েছে। আপনি জানেন তার সাথে আমার এই শত্রুতা কিসের? যেদিন আপনি আমাকে স্টেশনে দেখেছিলেন সেদিন আমার হাতে একজনের লাশ ছিল। বারবার আমাকে জিজ্ঞাসা করার পরেও আমি আপনাকে বলিনি ওই লাশ কার। ওই লাশ ছিল আমার আদরের ছোট বোনের। আলরু আমার বোনকে নির্মমভাবে হত্যা করেছে। আমার বোনের পেটে 7 মাসের বাচ্চা ছিল। সেই বাচ্চাকে পেট চিরে বের করে নিয়ে এসেছিল। শুধুমাত্র তার কথায় আমার বোন রাজি হয় নাই। সেই জন্য আমার বোনের স্বপ্নে দেখা দিয়ে সে বারবার তার সাথে যেতে বলত। আমার বোন আমার সাথে তার মৃত্যুর আগের দিন সব শেয়ার করে। আমি সময় সুযোগ কোনোটাই পাইনি ওকে বাঁচানোর। আর তখনকার সেই রূপকের এত ক্ষমতাও ছিল না যে আল রুকে সে আটকাবে। সেদিন আমি আল রুর রাস্তার কাটা হয়ে দাঁড়াবার প্রতিজ্ঞা করি। এই হল সাধক রূপকের তান্ত্রিক হবার পাঠ। আর বর্তমানে আসার পেছনে ইতিহাস একটু ভিন্ন। আপনার বোনকে বাঁচানোর পর রুহ সাথে আমার বেশ কিছুদিন কথা হয়। সে আমাকে বারবার মনে করিয়ে দেয় আমি যেন তার শিকারে বাঁধা না হয়ে দাঁড়াই। সেদিন থেকেই আমার মন কেমন যেন অস্থির হয়েছিল। মনে হচ্ছিল এবার সে আরো বড় একটা কিছু করার চেষ্টা করবে। আমার ধারণা সত্যি হয়। একদিন রাতে আমি তার মনে কোনো পরিকল্পনা আছে কিনা জানার জন্য আমার ক্ষমতা ব্যবহার করি। সেদিন রাতে আমি স্বপ্নে দেখি দুটা মেয়ে যারা একই রকম দেখতে, তারা প্রচণ্ড ভয়ে অন্ধকার রুমের এক কোণায় লুকিয়ে আছে একে অপরকে জড়িয়ে ধরে। আর তাদের সামনে দাঁড়ানো সাক্ষাৎ শয়তান রুহ। সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠেই আবার বেশ কিছু রিচুয়াল শুরু করি যা ছিল আমার ভুল। আল রুহ আমার উপর নজর রাখছিল যা আমার অজানা ছিল। সে তখনও তার শিকার খুঁজে পায়নি। আমার স্বপ্নের মাধ্যমেই আমি তাকে তার শিকারের কাছে পৌঁছে দেই। সেদিন রাতে সে আমার সামনে আসে এবং আমাকে ধন্যবাদ দিয়ে চলে যায়। অনেক খোঁজ করেও আমি ওই দুই মেয়ের কোনো হদিস পাচ্ছিলাম না। আমার ক্ষমতাও কোনো কাজে আসছিল না। এরপর আমি একের পর এক উপায় অবলম্বন করতে শুরু করি। শেষে এক অঘরী তান্ত্রিকের কাছ থেকে কিছু নতুন তন্ত্র শিখে সেই অনুযায়ী কাজ করি এবং সেই মেয়ে দুটোকে খুঁজে বের করতে সক্ষম হই। আমি অনেক দেরি করে ফেলেছিলাম। সেই দুই মেয়ে তখন আলরুর কবজায় চলে গিয়েছে। মেয়ে দুটি ছিল এতিম। এতিমখানা থেকেই তাদের লেখাপড়ার ব্যবস্থা ছিল, কিন্তু তাদের আচরণগত পরিবর্তনের জন্য তাদেরকে একটি কক্ষে রাখা হয়। এতিমখানায় গিয়ে আমি অনেক কষ্টে তাদের সাথে দেখা করি। তাদেরকে দেখে আমি অবাক হয়ে যাই। দুইজন জীর্ণশীর্ণ মেয়ে একসাথে বসে আছে। তারা উভয়ই আমাকে দেখে নড়ে চড়ে বসে আর নিজেদের আড়াল করতে শুরু করে। তখন তাদের বয়স অনেক কম হওয়ায় আল রু তার ইচ্ছা পূরণ করতে সক্ষম ছিল না, তাই তাদেরকে আপাতত নিজের কবজায় রেখেছিল। আমি তাদের সাথে দেখা করেই বুঝতে পারি এটি সেই শয়তান ইফরিতের কাজ। তাদের গায়ে মন্ত্র পড়ে পানি ছিটিয়ে দিতেই তারা চিৎকার শুরু করে। কোনোভাবে তাদেরকে আলরুর কব্জা থেকে কিছু সময়ের জন্য মুক্ত করে আমি আমার
নিজের মন্ত্র পড়া পানি খাইয়ে দেই। সেদিন রাতে আলরু আমার কাছে আসে এবং আমার ওয়াদার কথা মনে করিয়ে দেয়। আমাকে তার পথ থেকে সরে যেতে বলে, কিন্তু আমি পিছপা হই না, তার কথায় কর্ণপাত করি না। রাগে ক্ষোভে সে আমার জীবন নেবার সিদ্ধান্ত নেয়। আমি তৈরি ছিলাম, তাই সে আমার কোনো ক্ষতি করতে পারেনি। তখন যাবার সময় সে আমাকে বলে, ওই দুই বোনকে সে অবশ্যই নিয়ে যাবে এবং আজই নিয়ে যাবে, তাকে কেউ আটকাতে পারবে না। রুশ চলে যাবার পর আমি সেদিন রাতে আবার এতিমখানায় যাই। সেখানে গিয়ে দুই বোনের সাথে কথা বলে জানতে পারি তারা প্রায় দুই মাস ধরে বাজে স্বপ্ন দেখছে। স্বপ্নে কেউ তাদের সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করছে। ঘুম থেকে উঠে শরীরের বিভিন্ন স্থানে কাটা এবং কালো দাগ দেখতে পায়। তারা খাবার খেতে পারে না। খাবার খেতে গেলে খাবারে পোকা আর মৃত ইঁদুর ভেসে ওঠে। তাদেরকে যেন কোনো এক অশুভ শক্তি বন্ধ করে রেখেছে। তাদের মধ্যে এক বোন কোনো কথা বলছিল না। সে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। আমি তাকে কিছু বলতে যাবার আগে সে লাফ দিয়ে এসে আমার গলা টিপে ধরে। তার ধারালো নখ দিয়ে আমার বুকে আঁচড় কাটতে শুরু করে, আমাকে রক্তাক্ত করে ফেলে। আর এসবের কারণ হচ্ছে তখন সে আলসুর দ্বারা পজেস ছিল। আমার কলা টিপে ধরে আমাকে বিকৃত আর শান্ত আওয়াজে বলে,
জানতাম এখানে সুরক্ষার ব্যবস্থা করে আসবি না, তাই তো তোকে এখানে আসতে বাধ্য করেছি। তুই আমার পথের কাঁটা, তোকে সরিয়ে দিলেই আমার কাজ শেষ।
এই বলে সে আমার বুকে প্রচণ্ড জোরে আঁচড় দিয়ে আমার বুকের হাড় বের করে ফেলে। অন্যদিকে দ্বিতীয় বোন এসব দেখে ভয়ে চিৎকার শুরু করে দেয়। আমি মন্ত্র পড়তে শুরু করি। আমি মনে মনে আরো মরিয়া হই নিজেকে বাঁচানোর জন্য। মন্ত্র পড়ে মেয়েটির মাথায় কোন রকমের হাত দিতেই সে অজ্ঞান হয়ে যায়। কিন্তু মেয়েটি পড়ে যাবার সাথে সাথে ছায়ার মতো বিশাল দেহী এক জন্তু আকৃতির কিছু একটা আমি দেখতে পাই। মনে হচ্ছে যেন এতক্ষণ সেই মেয়ে এই জন্তুর ভেতরেই ছিল, আর তার পড়ে যাবার সাথে সাথেই জন্তুটির রূপ আমার সামনে স্পষ্ট হয়ে গেল। তার মাথায় ছিল ধারালো দুটি শিং, আর চোখ দুটো ছিল লাল। মনে মনে অনেকবার বারণ করেছি শয়তানের কথা না মানতে, কিন্তু মুখ দিয়ে উচ্চারিত হয়নি। হারাই আমি জ্ঞান ফিরলে দেখি দুই বোনের এক বোন আরেক বোনের লাশ বুকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আমার বুঝতে বাকি থাকলো না পজিটিভ হওয়া বোনকে ইফরিত তার সাথে নিয়ে গেছে। মনে খুব কষ্ট পাচ্ছিলাম, কেননা আমার বোনকে করা ওয়াদা আমি রক্ষা করতে পারিনি। রুমের বাইরে এসে কোন রকমে স্টাফদের সাহায্যে হাসপাতালে যাই। স্টাফরা আমার এই অবস্থা দেখে হতবাক হয়ে যান। আমি রাগান্বিত ভাবে বলি, নাটক করছেন, কারো চিৎকারের কোনো শব্দই কি আপনাদের কানে আসেনি? উত্তরে তারা কেউই কোনো শব্দ শুনতে পায়নি বলে। বুঝতে পারলাম এটাও ইফরিতের কাজ। হাসপাতালে যাবার পর আমার বুকে একটি বড় ধরনের সার্জারি হয়। সার্জারি শেষে আমার জ্ঞান ফিরে এলে আমি আমার পাশে কাউকে না দেখে মনে মনে ভাবি, আমার মতো মানুষের পাশে কে থাকবে? আমি তো এতিম, না আছে বাবা না আছে মা। যাও, এক বড় বোন ছিল, তাকেও ইফরিত দুনিয়া ছাড়া করেছে। এই দুনিয়ায় আমার কেউ নেই, ঠিক ওই মেয়েটার মতো। ওই মেয়েটার জন্য আমার খুব মায়া হচ্ছিল। সুস্থ হবার পর তার সাথে দেখা করি আমি। নিজের বোনকে হারিয়ে সে একেবারে নিশ্চুপ হয়ে গেছে। তার বোন আমাকে আর নিজের বোনকে বাঁচাতেই নিজের জীবন দিয়েছে। মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে চলে গেলাম এতিমখানার পরিচালকের কাছে দেখা করতে। সকল কথা এবং কাজ শেষ করে সেদিন এতিমখানা থেকে চলে আসি, কিন্তু একা আসিনি। সেই মেয়েটি আজ আমার স্ত্রী, রাজিয়া। হ্যাঁ ভাই, রাজিয়াকে বিয়ে করে নিয়ে এসেছি সেদিন, কিন্তু রুহকে আটকাতে পারলাম না। আমি এরপর অনেকবার তার খোঁজ করেছি, কিন্তু কোনো হদিস পাইনি। সে চলে গিয়েছে নাকি এখনো আছে আমি জানি না। তাই আপনাকে অনুরোধ করব, আপনার বোনের ঠিকানা আমাকে বলবেন না কখনোই। আপনার বোন যেখানে আছে সেখান থেকেও তাকে সরিয়ে ফেলুন। আপনি নিজেও তার ঠিকানা নেবেন না, আড়ালেই রাখুন তাকে। কেননা আল রুহ ফিরেও আসতে পারে, কিন্তু তখন আপনার বোনকে বাঁচানোর জন্য কোনো রূপক আর ফিরে আসবে না। আমি সব ছেড়ে দিয়েছি ভাই। রুহকে খুঁজতে খুঁজতে ব্যর্থ হয়ে যখন আর কোনো পথ পাচ্ছিলাম না, তখন আমি নিজেকে পাল্টে ফেলি। নিজের স্ত্রী সংসারের জন্য আমার তন্ত্র সাধনায় অর্জিত অর্থের কিছু অংশ আমি আমার স্ত্রী যে এতিমখানায় ছিল সেখানে দান করে দিই। বাকি টাকা দিয়ে এই রেস্টুরেন্ট চালু করি। স্ত্রী আর দুই সন্তান নিয়ে সুখেই আছি। আর আগের রূপক হতে চাই না, চাই না রুহ পথের কাঁটা হতে। কেননা মৃত বোনকে করা প্রতিজ্ঞার জন্য জীবিত স্ত্রী সন্তানদের হাত ছেড়ে দিতে পারি না, আর তাই আজ সাধারণ মানুষ হিসেবেই রয়ে গেলাম।
জানি না রুহ এখন কোথায়, তবে তার সাথে আর কখনো দেখা হোক সেটা আমি চাই না। অনেক শুনেছি মানুষ জাতি জিনকে বশ করে, বন্দি করে, টর্চার করে, কিন্তু সত্যিকারে তা হয় কিনা আমার জানা নেই। ইফ্রিতের মোকাবেলা যারা করেছেন তারাই কেবল জানেন ইফ্রিতের ক্ষমতা কত বেশি, কতটা ভয়ঙ্কর। আমি জানি, নিজের চোখে দেখেছি, তাই আর দেখতে চাই না। ভেবেছিলাম এসব নিয়ে আর আলোচনা করব না, কিন্তু আপনার বোনের ঠিকানা কেউ যেন জানতে না পারে, তাই এই ব্যাপারটা আপনাকে সাবধান করতেই খুলে বললাম। রাতের খাবারটা খেয়ে যাবেন।
এই বলে রূপক তার ঘটনার ইতি টানে। জীবনটা বড়ই অদ্ভুত। একজনের আত্মত্যাগের জন্য দুইটি প্রাণ বেঁচে যায়। নিজের কথা না ভেবে মানুষ আপন জনের জন্য নিজের জীবন অনায়াসে কুরবান করে দেয়। এই জন্যই মনে হয় কুরবানির অর্থ ত্যাগ। আর সেই কুরবানি ঈদে আমি সিফাত আলম আপনাদের কুরবানি যেন আল্লাহ তাআলা কবুল করেন সেই দোয়া করে বিদায় নিচ্ছি। এই বলে সিফাত তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ সো মাচ সিফাত আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তবে তার আগে বলি যে অনেকেই হয়তো হাটে আছেন এই মুহূর্তে, যদিও রাত অনেক, তারপরে হয়তো অনেকে হাটের কাজ এখনো শেষ করতে পারেননি। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা থাকলো। পছন্দের পশুটি নিয়ে যেন বাড়ি ফিরতে পারেন, এটা খুব জরুরি। এবং আপনারা যেখানেই থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশাই রাখি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি, এবং আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন সেটাই আমাদের প্রত্যাশা। এবং সেই আশা নিয়েই আজকের শো শুরু করেছিলাম, এবং আশা করছি যে আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের কমেন্ট করছেন এবং অনেকেই আমাদের লিখছেন। আমাদের আজকে কিন্তু হাফেজ মাইনুদ্দিন সাহেবের ঘটনা এর পরেরটা, সুতরাং আপনারা কেউ আমাদের ছেড়ে যাবেন না। আমরা একটু জানিয়ে দিই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot@gmail.com। নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.shadhin। আমাদের ইউটিউব চ্যানেলটি হচ্ছে rjrasselbhoot.com। যদি কেউ আমাদের ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে আপনারা জানান কমেন্ট সেকশনে। ডেফিনেটলি আমাদের যারা মডারেটর আছেন তারা আপনাদেরকে হেল্প করবেন। রাত 1:03, কিন্তু আমি জানি এখনো পর্যন্ত, মানে আমি ঠিক জানি না আসলে, আমি ধরে নিচ্ছি যে এখনো পর্যন্ত অনেকেই হয়তো, আমি একটু আগে যেরকম বলছিলাম যে পছন্দের পশু নিয়ে বাড়ি ফিরছেন। এর মাঝখানে আবার বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে হার্টের মানুষের, মানে আমি দেখলাম যে খুব খারাপ পরিস্থিতি। আমি দেখলাম যে অনেকেই, আমি নিজের সামনে সচক্ষে দেখিনি, আমি টিভিতে দেখেছি যে অনেকেই দেখছিলাম যে মানে রোদ বৃষ্টিতে, মানে বৃষ্টিতে ভিজে ভিজে দাঁড়িয়ে আছেন এবং অপরিসীম কষ্ট করছেন। সেই সাথে পশুগুলোরও খুব কষ্ট হচ্ছে। আমার কাছে মনে হয় যে আমরা তেমন কিছু না করতে পারি, অ্যাটলিস্ট আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি যে সবার জীবন, সবার সবকিছু যেন তিনি সহজ করে দেন। কারণ এই মানুষগুলো অনেক কষ্ট করে, অনেক আশা নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। আমার খুব কষ্ট লাগে যখন ঈদের আগ মুহূর্তে তাদের কাছ থেকে আমরা আহাজারি শুনতে পাই, এবং তারা যখন আমাদেরকে বলেন যে না, এবারও তারা পশু ব্যবসা করে কোনো লাভ করতে পারেননি। তো আমার মনে হয় যে মানে পৃথিবীতে না, কিছু কিছু মানুষ আছেন, মানে কিছু কিছু পেশা আছে যে পেশাজীবীদের, মানে কি বলবো, যে জন্য কিছু করতে পারাটা অনেক ভালো। এই যে এনারা পশুপালন করছেন, মানে এনারা যদি প্রফিট করতে না পারেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে এনারা এই ব্যবসার প্রতি অনীহা প্রকাশ করবেন, এবং অনীহা প্রকাশ করলে কিন্তু ক্ষতিটা আমাদেরই। সো আমার মনে হয় যে এই জিনিসটাই একটু, মানে সবাই যেন ভালো থাকি, আমার দিকটাও দেখতে হবে, ওনার দিকটাও দেখতে হবে। এবং আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা এই যে কোরবানি দিচ্ছি, এটা তো আমাদের আসলে নিজের মনের পশুত্বর ব্যাপারটা, আমাদের নিজেদের মনের যে মানে নেগেটিভ সাইডগুলো আছে সেগুলোকে যদি আমরা কোরবানি দিতে পারি তাহলে হবে আসল কোরবানি। এবং আমরা সেটা আশা করব যে আপনারা সবাই বোঝেন এবং আপনারা জানেন এবং আপনারা আপনাদেরকে শেখানোর কিছু নেই। আর কোরবানি আমরা দিচ্ছি এটা কিন্তু আমরা শুধুমাত্র আমাদের সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য আমরা দিচ্ছি। এটা কিন্তু আসলে আমি কোন পশুটা কিনলাম এবং সেটার ইতিহাস কি সেটা কিন্তু বড় ব্যাপার না একেবারেই। আমি জানি যে এগুলো কথা আপনারা সবাই সবসময় জানেন, সবাই বলেন, তারপরে না কেন যেন মাঝে মাঝে আমরা হয়তো ভুলে যাই। আর যার কারণেই আমাদের এখনকার যে মানে খবর আমরা যখন দেখি টিভির পর্দা খুললেই দেখতে পাই যে কার পশু কেমন, কোন হাটে সবচাইতে বেশি দামি পশু পাওয়া যাচ্ছে, কোন হাটে কি নিয়ে আসলো, এই ব্যাপারগুলোই সবচেয়ে বেশি মানে মুখ্য হয়ে ওঠে। তাতে যেটা হয় যিনি কিনছেন তিনিও বলতে পারবেন টিভিতে যে পশুটা দেখানো হয়েছিল সেটা আমি কিনে নিয়ে এসেছি, এরকম টাইপের। আমাদের মধ্যে আমি সবসময় বিশ্বাস করি যে আমাদের সমস্ত কাজের অন্তরায় সমস্ত ভালো কিছু করার পথে সবচেয়ে বড় বাধা যেটা সেটা হচ্ছে নিজেকে শ্রেষ্ঠ মনে করা। আমরা সবাই মনে করি পৃথিবীর মধ্যে কোনো না কোনো ব্যাপারে আমি বোধহয় অন্য সবার চাইতে শ্রেষ্ঠ, মুশকিলটা হচ্ছে এটা সবাই মনে করি। হ্যাঁ মানে আমরা নিজেদেরকে সুপিরিয়ার মনে করতে পছন্দ করি এবং আমি মনে করি যে আমি ভালো, হ্যাঁ এই ব্যাপারটা, এবং অন্যরা সবকিছু করছে কিন্তু আমি করছি না। এই ব্যাপারটা আমাদের মন থেকে যেন আমরা কোরবান করে দিতে পারি, আমাদের এই কোরবানি ঈদে আমরা যেন ত্যাগ করতে পারি এই এই ভাবনাটা। হ্যাঁ যেমন আমি জানি যে আমরা এই শো করছি, আমরা কাজ করছি, কিন্তু আমি জানি যে আরো ভালো কাজ হচ্ছে চারপাশে, এবং আপনারা যেমন আমাদের শো শোনেন আরো অনেকের শো শোনেন, অনেক বিষয়ে হয়তো আপনারা অনেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা, সেখানেও আপনারা আনন্দ পাচ্ছেন। সুতরাং সবাই ভালো কাজ করছে, আমরা শুধুমাত্র যেটা করছি আমাদের চেষ্টাটা অব্যাহত রেখেছি যাতে আপনাদের কাছে আমাদের যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট অনুযায়ী যেন সেরা কিছু দিতে পারি। সেরা কিছু দিতে পারি মানে কি সবার সেরা হওয়া সম্ভব? অবশ্যই সম্ভব যদি চেষ্টা করি। আমরা কি সবচেয়ে বেশি সেরা হতে পেরেছি? জানি না, আমি এটা জানার কে, যারা শুনছেন তারাই সেটা বিচার করবেন। সুতরাং আমাদের মনের ভেতরে যেন এই অহংকার জন্ম না নেয়, এটাই আমি সবচেয়ে বলবো, সবসময় বলবো। এবং আমি নিজেও যদি আমার মনের ভেতরে কোনো অহংকার বা কোনো নেগেটিভ কিছু থাকে আমিও চাইবো যে এই কোরবানি ঈদ একটা বিশাল সুযোগ যেখানে মনের ভেতর থেকে এই সমস্ত কিছু বের করে দেয়া। এবং আমরা কখনোই আমি চাইবো না যে আমাদের ফেসবুক পেজে হোক যেখানেই হোক কেউ কোনো বিষয়ে কখনো কোনো নেগেটিভ কমেন্ট করেন। আসুন আমরা আমাদের পেজগুলোকে আমাদের কমেন্ট সেকশনগুলোকে এমন একটা জায়গা বানাই যেখানে আমরা অন্তত নিজেদের প্রশংসা না করতে পারি, কিন্তু কারো প্রশংসাও যদি না করি কারো নামে নেগেটিভ কোনো কথা বলবো না। এই এই প্র্যাকটিসটাকে আমরা শুরু করতে পারি, আমার মনে হয় পারি, কারণ আমি বিশ্বাস করি যে আমাকে যারা শোনেন তারা আমার চাইতে উন্নত শ্রেণীর মানুষ এবং তার আপনাদের মনের আপনাদের মানসিক দিক দিয়ে আপনারা আমার চাইতে উন্নত। সুতরাং অবশ্যই অবশ্যই আমরা হয়তো চেষ্টা করলেই পারি। আসুন আমরা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এই সমস্ত জায়গায় কারো নামে কখনো কোনো নেগেটিভ কথা বলবো না। কোরবানি ঈদে এইটা আমার আপনাদের কাছ থেকে চাওয়া। আমরা চলে যাব হাফেজ মাইনউদ্দিন সাহেবের ঘটনায়। চলুন হাফেজ মাইনউদ্দিন সাহেবের ঘটনা শুনে আসি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যে কথাগুলো বললাম খুব মন থেকে বললাম, আমাদের যারা সঙ্গে কাজ করেন, যারা আমার সঙ্গে ক্লোজলি মিশেছেন, তারা হয়তো বুঝতে পারবেন কথাগুলো আমি খুব মন থেকে বলেছি। আসুন নেগেটিভিটিকে আমরা দূরে সরিয়ে রাখি, আসুন সেটা উপভোগ করি, কম্পেয়ার করার জন্য না বা কোনো কিছু অন্য কাউকে ছোট করার জন্য না, আমরা ঘটনাগুলোকে উপভোগ করি। সবার ভালো হোক, সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছেন, সবার সফলতা আসুক। চলুন আমরা চলে যাই পরবর্তী ঘটনায়।
তুমি লুকাও, আমি ঠিক তোমাকে খুঁজে পাবো।
ভূত.কম উইথ রাসেল। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদের স্পেশাল এপিসোড চলছে এবং এইখানে এখন যেই অডিও ক্লিপটি আপনারা শুনবেন, না অডিও ক্লিপ না, আসলে অডিও ক্লিপ শুনলে আমাকে ভয় পেয়ে যান, এজন্যই বললাম না। এখন আমরা যেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটি আপনাদের সাথে আসলে আমি শেয়ার করব না, শেয়ার করবেন হাফিজ মাইনউদ্দিন সাহেব। তাকে আমরা উপস্থাপন করব আপনাদের সামনে এবং তিনি তার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন আপনাদের সাথে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় হাফিজ মাইনউদ্দিন সাহেবের ঘটনায়।
আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাসেল ভাইয়া ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা 12ই রমজান ঘটে যাওয়া, আমি নিজে বাসায় গিয়ে সেটা দেখিয়ে কাজ করে আসছি। তো মূলত সর্বপ্রথম বিষয়টা বলে রাখি, 12ই রমজান ছিল সম্ভবত এপ্রিলের 1 তারিখ, তারা তাদের নতুন বাসাতে তারা আসবে আর কি, নতুন বাড়ি করেছে, বাড়ি কমপ্লিট, এবং তারা ওই 12ই রমজানে তারা আসবে থাকবে। তো বিশেষ ক্ষেত্রে বাড়িটা করাতে তার অনেক পিছনের অনেক ঝামেলা গিয়েছিল। আর সর্বপ্রথম যেটা হয়েছিল তাদের সাথে কথা বলে আমরা যেটা জেনেছি, যখনই বাড়িটা তৈরি করবে সর্বপ্রথম যাকে দায়িত্ব দেওয়া হয় একজন কন্ট্রাক্টরকে, যে বাড়িটা উনি তুলে দিবে তার অ্যামাউন্ট এত টাকা লাগবে কি, তাকে দেওয়া হয়, তারা রাজি হয় এবং বলে ঠিক আছে আমরা টাকা দিচ্ছি, আপনি কাজ শুরু করেন, বাড়িটা তোলা তৈরি করেন। তখন তাকে টাকা দেওয়ার পরে উনি টাকা নিয়ে বাসায় গিয়ে অনেক দিন আর যোগাযোগ হয় না। তো ওনারা আবার সর্বপ্রথম বুঝল যে টাকাটা নিয়ে আত্মসাত, সে কি গোপন কেন হলো আর কি, কেন সে লুকিয়ে গেল, এই টাকাগুলো কি তাদের মার গেল কিনা, তারা খুব চিন্তিত। পরে খবর নিয়ে দেখে যেদিন টাকাটা নিয়ে গেছে সেই রাত্রি তার জ্বর আসলো, পরের দিনই ওই কন্ট্রাক্টরটা মারা গেছে। তার সর্বপ্রথম এটাই হচ্ছে বাধাগ্রস্ত, এই বাড়িটা তুলতে গিয়ে নানান সমস্যা। দ্বিতীয়বার আবারও প্রায় 6-7 মাস পরে বা 2 বছর এরকম হবে, যখন আবারও প্ল্যান করলো এবার বাড়িটা আবার আরেকজনকে দেবে, দিয়ে বাড়িটা তুলে সেই দ্বিতীয় কন্ট্রাক্টরকেও টাকাটা দিল। ওইখানে অনেক ঝামেলা ছিল, যারা কাজ করেছে যারা লেবার যারা কাজে আসছে একের পর এক সমস্যা হয়ে যায়, কারো পায়ে আঘাত পায়, কেউ মাথায় আঘাত পায়, কেউ আসে না ঠিক মতো, কাজ এগোচ্ছে না, নানান ধরনের ঝামেলা হচ্ছিল। আর প্রায় সময়তেই নাকি এই জিনিসটা হয়েছিল যে যিনি বাড়ি তুলতেছে তার মাকে বা তার ওয়াইফকে স্বপ্নে দেখাতো যে এখানে দুটা মোরগ দিতে হবে তাহলে তোমাদের কোন সমস্যা হবে না। তো তারা এটা বোঝেনি, তারা বিভিন্ন সময়তে মসজিদে অনেক সময় বিভিন্ন জায়গাতে তারা মোরগ বিতরণ করেছে, তবুও তারপরে সমস্যাগুলো হচ্ছিল। অবশেষে তাদের 12ই রমজান যেদিন তারা ওই বাড়িতে নতুন বাড়িতে খুব কষ্ট মষ্ট করে যখন ওঠা হলো এখন থাকবে গিয়ে, ওই দিনটাও তাদের জন্য অনেক সমস্যা, অনেক অনেক মুসিবত আসছিল। তারা ওই নতুন বাড়িতে কোনোভাবেই যেতে পারতেছে না, কারো না কারো অসুস্থ হয়ে যাচ্ছে, অনেক মুসিবত। এর পরবর্তীতে অনেকবার ওখানে দোয়া কালামও হয়েছিল, আমরা 12ই রমজানে যাই এবং তাদের সাথেও আমরা ওই বাসায় যাই বসি দেখি। তো মূলত সর্বপ্রথম হচ্ছে তারা যখন বাড়িটা নির্মাণ করেছিল, যিনি বাড়ি বানিয়েছেন উনি কিছুদিন ঘরটাতে থাকাতে ওনাকে খুব সমস্যা করেছিল। উনি দেখেন তারই পরিচিত একটা মানুষের মতো খুব ঘরের মধ্যে ছুটোছুটি দৌড়দৌড়ি করে, কিন্তু অথচ কেউই নাই, উনি একাই থাকতেন। বাড়িটা নির্মাণ করা হচ্ছিল দেখাশোনার জন্য, নিরাপত্তার জন্য উনি বাড়িটা পাহারা দিতেন, রাতে একা থাকতেন একটা রুমতে, আর কেউ থাকতো না। কিন্তু উনি দেখতো বাড়িতে কেমন যেন ধামালি হচ্ছে, অনেক মানুষ বা ছুটোছুটি বেড়াবাড়ি করছে, দৌড়াদৌড়ি করতেছে, উনি প্রায় এই সময়গুলোতে ভয় পেত। তো যখন 12ই রমজানে আমি গেলাম সেখানে গিয়ে যে বিষয়গুলো লক্ষ্য করলাম, যে আমি যখন বসেছি দেখেছি যে বাড়িটাতে কি সমস্যা, তখন আমি জিনিসটা পরখ করলাম যে কেউ যদি ব্ল্যাক ম্যাজিক তাদেরকে করে থাকে তাহলে সেই জিনটা, ব্ল্যাক ম্যাজিক করা জিনগুলো কাছে আসে, তারা ভয় পায় না। তারার কাছে এসে আমাদেরকে তারাবার বা আমাদেরকে এই কাজ না করবার জন্য খুব চেষ্টা করে। আর জিন যদি ওই জায়গাতেই থাকে যার আবাস স্থল, যে উনি সবসময় এখানে থাকতো, এখন এই জায়গাটার মধ্যে মানুষ বাড়ি ঘর করবে দেখে তার চলে যেতে হবে, এই জিন গুলো কাছে আসে না, তারা ছোট ছোট দৌড়াদৌড়ি করে। তাই আমি ওইখানে গিয়ে দেখেছি যে এই জিন গুলো কাছে আসেনি, তারা শুধু দূর দূর থেকে শব্দ করতেছে, ছুটে ছুটে বেড়াচ্ছে, কাছে আসে না। তখন আমরা বুঝেছি যে এই জায়গার মধ্যেই তাদের জিনটার আবাস স্থল ছিল, তারা সবসময় থাকতো। তো রাত্রেবেলা সব আমরা যেভাবে কাজ করে থাকি কাজগুলো করে দেখলাম এইখানে প্রায় 25-30 জিনের পরিবারগুলো আর কি, 25-30 জন জিন এই পরিবারকে নিয়ে বাড়িতেই থাকতো। তাই এই জায়গায় কাউকে কাজ করা বা বাড়ি নির্মাণ করা, কোন মানুষ বসবাস করার জন্য তারা দিচ্ছিল না। এই নিয়ে অনেক ঝামেলা ছিল ওই রাত্রিটায়। আমরা ইনশাল্লাহ কাজ করেছি, এখন সমস্যা নেই, আমরা প্রায় সময় তাদের খবর নিয়ে থাকি, আমরা কাজ করে ফিরে আসি। কিন্তু মাঝখানে শুধু এতটুকু একটা অসুবিধা ছিল যে রমজানটা শেষের দিকে তাদের সবকিছুই ভালো চলতেছিল, হঠাৎ করে তাদের পরিবারের মূল যিনি ছিলেন তার বাবা, বাড়িওয়ালার বাবা, তার পুরোটা শরীরের ভিতরে একটা ব্যথা ঘুরতেছে এবং পা থেকে মাথা পর্যন্ত শুধু আঁচড়ে দাগ চলতেছে। বিশেষ করে তারা বয়স হয়েছে বলে ওরা ভাবতেছে অ্যালার্জি হবে, যে কোন রোগ ব্যাধি হবে। তারা হাসপাতালে নিল, চিকিৎসা দিল, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। আর বিশেষ করে আমি একটু ব্যস্ততা থাকার কারণে আমি তাকে আর সময় দিতে পারিনি। পরে জানতে পারলাম ওই লোকটা মারা গেছে এবং পরবর্তীতে আমরা আবারও গিয়ে যখন খবর নিই তখন দেখেছি ওই যে জিন বলছিল যে মোরগ দাও, দুটা মোরগ দাও, তো তারা তো মোরগ দিয়েছিল, যে মোরগটা চেয়েছিল তারা সন্তান চেয়েছিল, কিন্তু তারা পায়নি বলে এই বয়স্ক লোকটাকে জিনরা মারছে। এবং আল্লাহ মাফ করে দিক এরকম খুব মারাত্মক যে জিন গুলো আর কি মানুষের ক্ষতি করে। সেখান থেকে আমরা বলেছি যে প্রত্যেকটা মানুষেরই উচিত যেন নামাজ কালাম বা যে ঘরে বসবাস করাবে কোরআন তেলাওয়াত যেন হয়, ইবাদত বন্দিগি যেন হয়। আমাদের আমল না থাকার কারণে, ইবাদত বন্দিগি না করা থাকার কারণে এরকম অহরহ এখন খুব খারাপ জিন গুলো মানুষের ক্ষতি করে যাচ্ছে। জি ভাইজান, এইটা আমরা খুব মারাত্মক ভাবে আমরা দেখে আসছি এবং এইটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করার জিন নয়, সেটা বসবাস করার জিন ছিল। এখন আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক আছে, যাহা খোঁজ নিতেছি ভালোই। তবে ইনশাল্লাহ আমার ঘটনাটা এখানেই ছিল, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো অফিসে আবার আসবো ইনশাল্লাহ।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আজকে এই ছিল আমাদের ঈদের প্রথম যে পর্বটি, সেই পর্বটি এবং ঈদের প্রথম পর্বে আপনারা শুনলেন বেশ কিছু ঘটনা, যে ঘটনাগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। বেশ কিছু ভালো ঘটনাই আমরা শোনাবো আমাদের পরবর্তী এপিসোডগুলোতেও, সুতরাং আমাদের সঙ্গে থাকতে হবে। এবং আমাদের সঙ্গে যদি আপনারা থাকেন তাহলে ঈদ হবে আরো বেশি আনন্দময়, ভয়ঙ্কর আনন্দময়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনারা নিরাপদে বাড়ি পৌঁছান যারা বাড়ির পথে রওনা দিয়েছেন, ঈদ করুন আপন জনের সাথে, যারা শহরে আছেন তাদেরকেও বলবো ঈদের প্রস্তুতি সম্পূর্ণ করে আপনারা ঈদটাকে উৎসব মুখর করে তুলুন আপন জনের সান্নিধ্যে, এটা খুবই জরুরি। একটা মানুষ কতদিন বাঁচে, কয়টা ঈদ পায়, গুনে গুনে হয়তো হিসেব করে বলে দেয়া যায়। সুতরাং কোন ঈদের আনন্দই যেন একেবারেই, মানে এই আনন্দে যেন কমতি না থাকে, এই প্রত্যাশা থাকবে আমার এবং এই প্রার্থনাও থাকবে আমার আল্লাহ তাআলার কাছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ মুবারক। আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাসেল আর শুনছেন ভূত.কম। এই মুহূর্তে একটা ডাক্তারের বা হাসপাতালের ঘটনা শুনলে কেমন হয়, চলুন দেরি না করে শুনে আসি। আমাদেরকে ইমেল করতে ভুলবেন না, আমাদের ইমেল অ্যাড্রেস rasel.bhoot.com@gmail.com। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম কৌশিক গাঙ্গুলি, আমি একজন মেডিকেল স্টুডেন্ট, ফাইনাল ইয়ার পড়াশোনা করছি। অনেকদিন ধরে ভাবছি আপনাদের ঘটনা পাঠাবো, কিন্তু করে উঠি না। আমি অনেক আগে থেকে বলতাম শুনি, তুমি যে বারো সাল থেকে শুনছি তখন এফএম রেডিও চুপ ছিল, সেভাবে শুনতাম না, একটা নস্টালজিক ভ্যালু কাজ করে। তো আজকে যে ঘটনাটা পাঠিয়ে ফেললাম, আশা করি আপনাদের ভালো লাগবে এবং সিলেক্ট করলে আমি খুবই আনন্দিত হব। তো ঘটনাটি এখান থেকে অনেক বছর আগে, অনেক বছর বলতে 10-11 বছর আগের একটি ঘটনা। আমার বাবা চাকরি সুবাদে আমি যশোর পলিটেকনিক কোয়ার্টারে থাকতাম, পলিটেকনিক কলেজের কোয়ার্টার এবং গন্তম কোয়ার্টারে থাকতাম টিচার্স কোয়ার্টার। তো টিচার্স কোয়ার্টারের পাশে একটা ছিল বিল্ডিং ছিল, সেখানেও টিচার্সরা থাকতেন, কিন্তু সেই বিল্ডিং অনেক রকম সমস্যা হতো, সেই জন্য মানুষ ওখানে থাকতে চাইত না, তথাপিও বিভিন্ন প্রবলেম ফেস করত। যেমন মৃত মানুষের শব্দ, ডাকার শব্দ, পরিচিত কেউ মারা গেছেন কিছু বছর আগে সে হঠাৎ করে ডাকছেন, এমন কিছু শব্দ মানুষ মানে এরকম উইয়ার্ড কিছু এক্সপিরিয়েন্স করত। তো ফলে কিন্তু ওখানে বসে বসে চাইটা থাকায় ওখানে উঁচুর দিকে ফ্ল্যাটটাকে বন্ধ করে দেওয়া হয় ধর্মীয় রীতিনীতি অনুসারে। সেভাবে তো বন্ধ করার পর ওখানে আবার মানুষজন থাকা শুরু করে, সেভাবে কোনো সমস্যা বা কমপ্লেন আসে না। কিন্তু আমার বাবা তখন কোনো পোস্টাল সুপারের দায়িত্বে ছিলেন। তো একদিন বাবা পরিদর্শনের জন্য হোস্টেলে যান, গিয়ে সেখানে দেখতে পান যে একটি মেয়ে বেশ অসুস্থ আছেন, তার চোখে মুখে ভয় ছাপ। বাবা সে মেয়েটিকে জিজ্ঞেস করেন, কি হয়েছে, ওর সমস্যা? মেয়েটার বান্ধবী সে বলে, স্যার ও কিছু বলতে পারবেন আজকে। বাবা স্বভাবতই কৌতূহলী হলেন, তখন তিনি সেই মেয়েটিকে জিজ্ঞেস করলেন যে গতকাল রাতে কি হয়েছিল, যে মেয়েটি অসুস্থ হয়ে পড়েছে শুনলাম। তো মেয়েটির বান্ধবী বলল যে, স্যার ও গতকাল রাতে রুম থেকে হঠাৎ বেরিয়ে যায় অশ্রমে যাওয়ার জন্য অথবা কিছু খাওয়ার জন্য, কিন্তু অনেকক্ষণ পেরিয়ে যায়, ও রুমে আসে না। আমি ছিলাম রুমে, কিন্তু আমার কাছে বিষয়টা খুবই অদ্ভুত লাগে এবং খটকাও লাগে কিছুটা। আমি নিচে ডাইনিং এ দেখি সিঁড়ি বেয়ে নামতে গিয়ে দেখিও এক একা টেবিলে বসে পাশাতে যেন হানমনে কথা বলেই চলেছে, তার চোখে মুখে ভেসে উঠেছে সামনে অবস্থানরত অদৃশ্য কোন এক ব্যক্তির ভয়ঙ্কর অবয়ব। আমি কাছে গিয়ে ওকে ধাক্কা দিতেই ও যেন বাস্তবতায় ফিরে এলো। আমি ওকে জিজ্ঞেস করলাম, কি রে, কার সাথে কথা বলছিলি? ও আমাকে কিছু না বলেই আনমনে আমার কোলে ঢলে পড়ল, কেন চলে গেল ঘুমের দেশে। রাত তখন মধ্য, আমার একার অনেক ভয় লাগছিল। তারপরে ওকে নিয়ে রুমে উঠি। আমি আগেও মাঝরাতে ছাদের উপর পড়ে কারো ফাটার শব্দ শুনেছি, কিন্তু বিশ্বাস করিনি স্যার, আমার মনের ভুল বলে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু কালকে ঘটনা ঘটার পর বিষয়টা আমার কাছে মোটেও স্বাভাবিক লাগছে না। মেয়েটির বান্ধবী আমার বাবাকে এইসব যখন নিবন্ধে, আমার বাবা বিষয়টা অনুধাবন করতে পারল যে নিশ্চয়ই ওই আগের বিল্ডিংটা অফ করে দেওয়ার কারণে এই সমস্যাটা এই বিল্ডিং এসেছে। তো বাবা হুজুর আবার ডাকলেন এবং বিল্ডিংটা অফ করে দেওয়ার ব্যবস্থা করলেন। কিন্তু ঘটনাটা এখানে শেষ হয়ে থাকলে ভালো হতো, কিন্তু হল না রাসেল ভাই, ঘটনাটা এবার আমাদের ফ্ল্যাটের দিকে শিফট হল। আমার মা হলো তখন গান শেখানো ছেড়ে দিয়েছেন সবে মাত্র, তার আগে গান শেখাতেন বাসায়, অনেক স্টুডেন্টস আসতো মার কাছে গান শিখত। তো একদিন প্রায় দুপুরের দিকে মা আছেন আর নেইবার্স একজন আছেন বা প্রতিবেশী কাকি আছেন বাসায়। তো কাকিকে রেখে মা স্নানের উদ্দেশ্যে বাথরুমে যান, বাথরুমের ভিতর থেকে মা শুনতে পান যে কেউ একজন বলছে, একটা মধ্যবয়স্ক মহিলা এবং একটা বাচ্চা, যে মা, বাচ্চাটা মাকে বলছে, মা মা গান শিখাবে না আজকে, আন্টি গান শেখাবে না। আর আন্টিটা বলছে, সে মধ্যবয়স্ক মহিলাটি বলছে, যে হ্যাঁ হ্যাঁ শেখাবে শেখাবে, একটু ওয়েট করো আমলে। তো মার কাছে বিষয়টা অনেকটা খটকা লাগলো যে এইভাবে এই সময় কি আসবে, আমি তো কোনো গান শেখাই না। মা দরজাটা খুললেন এবং সামনে দেখলেন কেউ নেই, এবং তারপরে তড়িঘড়ি করে মা কাজ শেষ করে ড্রয়িং রুমে গেলেন, যেখানে মার প্রতিবেশী মানে আমাদের প্রতিবেশী এক কাকি বসেছিলেন, তার কাছে গেলেন। মা জিজ্ঞেস করলেন যে কি আপনি কিরকম শুনতে পেয়েছেন কোন অর্ধবয়স্ক মমিনুল কোল এবং একটা বাচ্চা মেয়ের কলা গান শেখার বিষয়ে কিছুটা বলছিল। তিনি ওরকম একটা শুনতে পেয়েছেন, কিন্তু ও বলছে যে আমি শুনেছি এরকম কথা, কিন্তু মনে ভুল ভেবেছিলাম যে হয়তো বা ভুল শুনছি। তো বিষয়টা আবারও খুবই খারাপ লাগলো এবং ভয় পেল মা, বাবাকে বলল। তখন হুজুর আবারও ডাকা লাগলো এবং তিনটা বিল্ডিং পরপর বন্ধ করে দেওয়া লাগল। তারপরে কোনো সমস্যা হয়নি, কিন্তু সেটা অদ্ভুত ছিল এবং যার ব্যাখ্যা আমাদের কারো কাছে নাই। তো এই ছিল রাসেল ভাই ঘটনা। আশা করি আরো কিছু ঘটনা আপনাদের ভবিষ্যতে পাঠাতে পারব এবং কালেক্ট করতে পারব। আরো থাকবেন সবাই boot.com চেয়ে দীর্ঘজীবী হোক।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। ঘড়িতে সময় রাত 1:26, আমি রাসেল আছি সাথে এবং চলছে ভূত ডট কম। আমাদের ইউটিউব এবং স্বাধীন মিউজিক অ্যাপে আমরা যেহেতু শুরু করেছি আমাদের স্পেশাল ঈদ স্পেশাল এপিসোড, সুতরাং বুঝতেই পারছেন যে সামনে আরও কিছু ঘটনা দেওয়ার বা ঘটনা শেয়ার করার ইচ্ছা আমাদের আছে এবং তার কারণেই আমরা শোগুলোকে অত লম্বা করছি না, প্রতিদিনই আপনাদের অল্প অল্প করে শোনাবো আশা করছি। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড ভলিউম আরো বাড়িয়ে দেন বলেছেন হানিফ সিকদার। আচ্ছা, আমরা জানি না যে কেন আপনি এটা বলছেন। অনেক সময় মানে মিউজিকের জন্য মানে মিউজিকটা যদি মুখ্য হয়ে ওঠে তাহলে ঘটনা কিভাবে শুনবেন? মিউজিকটা কিন্তু শুধুমাত্র একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করার জন্য, রাইট? শিপন হুসাইন আমাদের লিখেছেন, কালকের সাব্বিরজির ঘটনা কি পুরনো হবে না নতুন আসবে? এটা অবশ্যই যে উত্তর দিয়েই দিয়েছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মানতাহির রহমান, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। আচ্ছা, কালকে কয়টা লাইভ হবে? কালকে একটা লাইভ হবে, প্রতিদিন একটা করে হবে সেটা আমরা আশা করছি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, হিন্দিতে নাম লিখেছেন, আমি এটা পড়তে পারবো না নামটা। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সৈয়দা ফাহমিদা ইরা, আসসালামু আলাইকুম আসল ভাই। ওয়ালাইকুম সালাম, উত্তরা থেকে আছি, আপনাকে অনেক ধন্যবাদ উত্তরা থেকে আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি অ্যালেক্স মিম ইসলাম, ভাই বারবার এক এপিসোড কেন ছাড়েন? ইউটিউবে এক এপিসোড বারবার শুধু এটা মনে হয় না, ইউটিউবে এক এপিসোড বারবার ছাড়া হয় থাম্বনেল চেঞ্জ করে, এটা আপনি ভুল বলছেন। তবে ইউটিউবে এখন থেকে নতুন এপিসোড যাবে সেটা আমরা বলতে পারি। এবং আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনি এবার কালকে থেকে চেক করবেন এবং প্রত্যেক শুক্রবার বা বৃহস্পতিবারে আপনি একটু চেক করবেন, নেক্সট মান্থ থেকে একটা হিউজ চেঞ্জ হয়তো আসবে। আমাদের সাথে দেখতে পাচ্ছি আজকে মইনুদ্দিন ভাইয়ের স্টোরি আছে, শোনার জন্য ওয়েট করছি। মইনুদ্দিন ভাইয়ের স্টোরি আমরা শুনিয়ে ফেলেছি অলরেডি। আমাদের সাথে আছেন সুকান্ত মাইতি, আজকে প্রথম ঈদ স্পেশাল এপিসোডে যেসব ঘটনার নাম দেখছি তাতে আমি নিশ্চিত আজকের এপিসোডটা বেশ অন্যরকম হবে এবং লোমহর্ষক হবে, এটা এরকম টাইপের একটা মেসেজ পাঠিয়েছেন। স্পেশালি জিনের সংসার ঘটনাটা বেশ অন্যরকম, আমরা যে সকল ভূত পিশাচ জিনদের কথা শুনলে ভয় পাই, ভাবুন তো সেই ভূত পিশাচ জিনের সাথে কেউ ঘর করছে ব্যাপারটা কেমন দাঁড়ায়, আমার তো ভেবেই গায়ে কাঁটা দিচ্ছে। বাকি ঘটনার নামগুলোও বেশ ভয়ের, আর সাথে হাফেজ মাইনুদ্দিন সাহেব, একসাথে এত ভ্যারাইটি, আমার জানা মতে অন্য কোন প্ল্যাটফর্মে না, অন্য কোন প্ল্যাটফর্মে হয়তো এর চেয়ে বেটার আছে, আমরা আমাদেরটা চেষ্টা করেছি আমাদের মতো করে। আমার সবার জন্যই আমাদের শুভকামনা ঈদের মৌসুমে। আমি জানি সবাই প্রাণ দিয়ে চেষ্টা করছেন এবং আমি অনুরোধ করব যে আপনারাও শুধুমাত্র আমাদের না সবার সই শুনবেন, কারণ হচ্ছে আপনাদের মেইন দরকার হচ্ছে এন্টারটেনমেন্ট, রাইট? এবং আনন্দ ভয়ের জগতে হারিয়ে যাওয়ার জন্য, এবং এই কারণে আপনাদের যেখানে যেতে ইচ্ছা করে, যেই শো শুনতে ইচ্ছা করে আপনারা সেই শোই শুনবেন। এবং ঈদের মৌসুমে সবাই যেহেতু মানে ভালো ভালো কিছু উপস্থাপন করার চেষ্টা করবেন, আপনি কেন বঞ্চিত হবেন অন্য কিছু কোনো কিছু থেকে? আমি তো বলবো যে সবকিছুই আপনার এক্সপ্লোর করে দেখা উচিত। অ্যান্ড আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদেরকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাদের উপরে আস্থা রাখার জন্য, বিশ্বাস করার জন্য ধন্যবাদ। এমডি সেলিম এস কে আমাদের লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আজকে কি লাইফ বন্ধ নাকি? না, লাইফ তো একেবারেই বন্ধ না। নাজমুল হাসান লিখেছেন, কোথাও পাচ্ছি না তো, রাব্বি অবশ্য লিঙ্ক দিয়ে দিয়েছেন। মোহাম্মদ আব্দুল্লাহ আমাদের সঙ্গে আছেন, অনেক ভয়ের ছিল। শিপন হুসাইন সবসময় লেখেন, সর্পদেবের ঘটনা সাবিত ভাইয়ের কবে হবে? সাবিতের ঘটনা আসবে এই উইকেই, আপনারা ওয়েট করুন। ঈদের মধ্যে আমাদের প্রতিদিনই কিছু না কিছু ঘটনা রয়েছে, সুতরাং অবশ্যই আপনারা শুনবেন প্রত্যেকটা দিনই। গাজী এম এম মহিবুল্লাহ লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, সাথে আছি খুলনার বাটিয়াঘাটা থেকে মোস্তফা মহিবুল্লাহ। এমডি নাদিম মাহমুদ লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম সালাম। সিদ্দিকুর রহমান লিখেছেন, বগুড়া থেকে শুনছেন তিনি। হানিফ শিকদার আছেন এবং আরো অনেকেই আছেন, আমরা কোরবানি ঈদের দিকে এগিয়ে যাচ্ছি এবং একে একে আমরা চেষ্টা করছি আপনাদেরকে দারুণ কিছু এপিসোড উপহার দিতে, দারুণ কিছু ঘটনা উপহার দিতে। প্রতিনিয়ত ঈদ আপনাদের আমাদের জীবনে যেরকম আনন্দ নিয়ে আসে, আপনজনের সান্নিধ্য নিয়ে আসে, ঠিক একইভাবে এই ভালোবাসা, এই বন্ধন যেন সারা জীবন অটুট থাকে আমার সাথে আপনার, আপনার সাথে আপনার আপনজনদের এবং আপনার সাথে আপনার চারপাশের মানুষের। আমাদের মনের কালিমাগুলো যেন আমরা দূর করতে পারি, আমাদের সীমাবদ্ধতাগুলোকে যেন আমরা দুঃখে দিতে পারি, আমাদের মনের ভেতর যে সংকীর্ণতা সেই সংকীর্ণতাকে যেন আমরা ত্যাগ করতে পারি, ত্যাগের মহিমায় আমরা যেন উদ্ভাসিত হই, আমরা যেন সামনের সময়গুলোতে আরো বেশি উদার ভাবে নিজেকে প্রতীয়মান করতে পারি, আমরা যেন মানুষকে ভালোবাসতে শিখি এবং সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট ব্যাপারটা, আমরা যেন মানুষকে শ্রদ্ধা করতে শিখি, আমরা যেন পরস্পরকে মানে মানে কি বলবো যে আমাদের ভালোবাসায় যেমন সিক্ত করব, ঠিক একইভাবে শ্রদ্ধাতেও আরো বেশি মহিমান্বিত করব, সেটাই আমার সবার কাছে চাওয়া। এবং আল্লাহ তাআলা আমাদের সবার কুরবানি কবুল করে নিক, এবং আগামীকালও আমাদের এপিসোড আছে, আপনারা নিশ্চয়ই জানেন সেটা, এবং আপনারা নিশ্চয়ই আমাদেরকে শুনবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো কালকে ইউটিউব চ্যানেলে, এবং আবারও স্বাধীনে কোন দিন শো হবে সেটা আমরা জানাবো, কারণ হচ্ছে আমাদের ঈদের মধ্যে হয় কি সবারই ব্যস্ততা বাড়ে, তো আমরা চেষ্টা করেছি বেশ কিছু এপিসোড নিয়ে আসার, এখন আমাদের সবকিছু ম্যানেজ করতে হচ্ছে। আপনারা জানেন যে এই সময় স্টুডিও বা প্রত্যেকটা মানুষের যারা এই এই শো এর সাথে সংশ্লিষ্ট প্রত্যেকেরই কিন্তু আপনজনের কাছে ফেরার একটা তাড়া থাকে, এবং আমরা এখন বলতে পারেন যে আগে থেকে কেন প্রস্তুতি নেননি, আমরা যে সমস্ত ঘটনাগুলো সংগ্রহ করেছি সেগুলোই পেয়েছি খুব ইলেভেন্থ আওয়ারে। সো ইলেভেন্থ আওয়ারে পাওয়ার কারণে সেগুলোকে নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাও ছিল অনেক বেশি চ্যালেঞ্জিং। আমরা যদি আগে ঘটনা পেতাম তাহলে হয়তো, আমি এই জন্যই আরো অনেক দিন আগে থেকে আপনাদেরকে বলছি যে কোরবানি ঈদের ঘটনা দেন, কোরবানি ঈদের ঘটনা দেন, তো এগুলো এমন সময়ে পেয়েছি যে আমার জন্য আসলে সবকিছু একসাথে পুল অফ করা সময় মতো সম্ভব হয়নি। এই জন্য আমি এখন আর বলতে পারছি না যে কবে কোনটা যাবে, বাট ডেফিনেটলি অফকোর্স আমরা চেষ্টা করব সেরা কিছুই আপনাদের সাথে নিয়ে আসতে, আপনাদের সামনে নিয়ে আসতে, এবং ডেফিনেটলি আমরা আরও ঈদের এপিসোড আপনাদের উপহার দেব, এই বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন। এবং সেই জন্য আমি বলি যে সবসময় আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে আপনারা মানে আমাদের ফেসবুক পেজে যেমন কানেক্টেড থাকবেন, ঠিক একইভাবে আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনারা সবকিছু আপডেট তাৎক্ষণিকভাবেই পেয়ে যান। এবং আমি চাইব যে আপনাদের এক একজনের ফ্রেন্ড লিস্টে যত মানুষ আছে সেই মানুষগুলোর প্রত্যেকের কাছে যদি এই বার্তা পাঠিয়ে দেন যে স্বাধীনে আমাদের শো হয়, ইউটিউবে আমাদের শো হয়, আমাদের ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে এটা, তাহলে আপনার মধ্যে থেকে হয়তো আপনার হয়তো ফ্রেন্ড লিস্টে 5,000 লোক আছেন, কিন্তু এই 5,000 মধ্যে আপনি দেখবেন যে যদি 5 জন মানুষও আমাদের কাছে আসেন, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওয়া, কারণ আপনারা যারা শুনছেন মানে আরো 5,000 মানুষ, প্রত্যেকে যদি 5 জন মানুষ করে নিয়ে আসেন তাহলে সেটা হয়ে যায় 25,000, রাইট? সো এটা তো একটা বড় নাম্বার। তারপরে আবার এই সেই 25,000 মানুষ চেষ্টা করবেন আবারও 1,25,000 জন্য, এইভাবেই কিন্তু সংখ্যাটা বাড়ে, এইভাবেই মানুষ। এখনো পর্যন্ত আমাদের কেন শুনতে হচ্ছে যে আমাদের শো কোথায় হয়, কিভাবে হয়? সো এটাতে আমি আমার দায়িত্ব নিয়ে আমি আমার প্রোগ্রামগুলো আপনাদের সামনে নিয়ে এসে উপস্থাপন করছি, আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকবে যে আপনারাও আপনাদের দায়িত্বটুকু আপনাদের দায়িত্বের জায়গা থেকে পাঠিয়ে দেন। এবং ভূত ডট কম এর একটা জিনিস আপনারা যারা জানতে চান, যে ভূত ডট কম আপনাদের সবসময় আপনারা এখন পর্যন্ত যে ভূত ডট কম গুলো আমরা মানে সামনেও করতে যাচ্ছি, যা কিছু করতে যাচ্ছি, আপনাদেরকে কথা দিচ্ছি যে আমি চেষ্টা করব সেগুলো যেন আপনারা কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই ফ্রি যেন আপনারা শুনতে পান। তো যাই হোক, আমি চলে যাব আমাদের আজকের মতো এই ঘটনাটা, আজকের এই এপিসোডটি শেষ করে কথা হবে আবারও আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত ডট কম এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।